الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে রাহমাতুল আলামিন শাফিউল মুযনিবিন হুযুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। অনুষ্ঠান ইসলামের আলো নিয়ে আমরা উপস্থিত হয়েছি দূরে এবং কাছে, দেশে এবং পূর্বাশে, যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। ইসলামের আলো আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটি বিষয় নিয়ে, ইসলাম যে একটি নূর আলো, ইসলামের মাধ্যমে অন্ধকার যে দূরীভূত হয়েছে, জাহিলিয়াতের যুগে যে অন্ধকার ছিল সেই অন্ধকার যে দূরীভূত হয়েছে, সেই কি কি বিষয় নিয়ে, কি কি জিনিসগুলোর মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়েছে, এক একটি বিষয় ইসলামের সৌন্দর্য বলা হয়, ইসলামের আলো বলা হয়, যার মাধ্যমে আজকের আমরা পরিপাটি হয়েছি, যার মাধ্যমে আমরা নিজের জীবনকে পরিচালিত করে থাকি। যে জিনিসগুলো একজন মানুষের মধ্যে যদি থাকে তাহলে সে মানুষটি সত্যিকার অর্থে মানুষ হিসাবে পরিগণিত হয় সমাজের মধ্যে, সে ভালো কিছু অর্জন করতে পারে। পাশাপাশি যখন সে ইন্তেকাল করে, যখন সে দুনিয়া থেকে বিদায় নেয়, কবরে গেলেও তার কবর অন্ধকার থেকে আলোকিত হয়ে যায়, আর সে যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে তখন ইনশাআল্লাহ তাআলা আরশের ছায়াতলে থাকবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসার পান করবে ইনশাআল্লাহ তাআলা। মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হয়ে যাবে, পুলসিরাত বিজলির ন্যায় পার হয়ে তার জন্য জান্নাত অপেক্ষমান থাকবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এই সকল বিষয়গুলো আমাদের মাঝে নিয়ে আসতে হলে আমাদেরকে নিশ্চয়ই এগুলো জানতে হবে, আমাদেরকে সেই জ্ঞান অর্জন করতে হবে। আর আজকেরও আমরা যে বিষয় নিয়েছি আর তা হচ্ছে ইলম, অর্থাৎ জ্ঞান, যে জ্ঞান আমাদের থাকা দরকার, এ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইলমের গুরুত্ব কি রয়েছে, ইলমের ফজিলত কি রয়েছে, ইলম কেন জরুরি, বুজুগান দিন ইলমের প্রতি কেমন ই ছিলেন ইনশাআল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কিছুটা ডিফাইন করার চেষ্টা করব, যাতে করে আমরা যারা রয়েছি আমাদের জীবনের মধ্যেও ইলমের মধ্যে একটি ইসলামের যে নূর, ইলম নূর হ্যায়, ইলম হচ্ছে নূর আলো, এই ইলম যাতে করে শিক্ষা অর্জনের জজবা মন মানসিকতা আমাদের মধ্যে চলে আসে, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। যারা মাদ্রাসা দর্শক রয়েছেন, আসুন না আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা কিতাবের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যে কোনো ভালো কাজের শুরুতে যদি ভালো নিয়ত না থাকে তাহলে ওই ভালো কাজের সওয়াব পাওয়া যায় না, আর ভালো কাজের শুরুতে যত ভালো নিয়ত হবে সওয়াব তত বেশি হবে। সেজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে কোনো ভালো কাজ করার শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নেয়া, নিশ্চয়ই মাদানী চ্যানেল দেখে একটি ভালো কাজ। আর যেহেতু ইসলামের আলো অনুষ্ঠান, এটা খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান যা শিক্ষণীয় মাদানী ফুলগুলো প্রদান করা হয়, তো আসুন না আমরা নিয়ত করি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা মাদানী চ্যানেল এর অনুষ্ঠান ইসলামের আলো দেখব। এ থেকে শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, আমল করব, অন্যের নিকট পৌঁছে সওয়াব অর্জন করব ইনশা আল্লাহ তাআলা। যে জিনিসগুলো বুঝে আসে না, সে জিনিসগুলো সম্পর্কে ওলামায়ে কেরামের শরণাপন্ন হব, তাদের থেকে বোঝার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাআলা। আমরা নিয়ত করে নি, আমরা ইনশা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে নিজে আমল করব, নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে আমরা বয়ান করবো ইনশা আল্লাহ তাআলা। শুরুতেই ইলমি দীনের যে ফজিলাত, ইলমি দীনের যে গুরুত্ব, এ সম্পর্কিত একটি ঘটনা আমরা শ্রবণ করিনি, খুব ইন্টারেস্টিং একটি ঘটনা। অয়ুনুল হিকায়া দ্বিতীয় খণ্ড 55 নম্বর পৃষ্ঠা, একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব অয়ুনুল হিকায়াত। এই কিতাবের মধ্যে এসেছে যে হযরত সাইয়্যিদুল আব্দুল ওহাব বিন আতা খাফফাফ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে হযরত সাইয়্যিদুরা আবু আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাই বনু উমাইয়ার খেলাফতকালে যখন সীমান্ত রক্ষার জন্য খোরাসান গেলেন, প্রত্যেকটি দেশের এক একটি সীমানা থাকে, ওই সীমানাতে সৈন্যবাহিনী থাকে সীমানা রক্ষা করার জন্য। তো এই সাইয়্যিদুনা আবু আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাই বনু উমাইয়ার খেলাফতকালে যখন সীমান্ত রক্ষার জন্য খোরাসানে গেলেন, তখন তার সম্মানিতা স্ত্রী, তিনি সন্তান সম্ভবা ছিলেন, তিনি তার স্ত্রীর নিকট 30,000 দিনার রেখে যান। 27 বছর পর তিনি মদিনা মুনাওয়ারে ফিরে আসলেন। কত বছর পর? 27 বছর পর। আল্লাহ একবার। তখন ঘরে পৌঁছলেই বললাম দ্বারা দরজাকে ভেতরের দিকে ধাক্কা দিলে হযরত সাইয়েদুনা রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি বের হলেন। বের হতে তিনি যখন সশস্ত্র এক ব্যক্তিকে দেখলেন, তখন খুবই রাগম্বিত ভঙ্গিতে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার ঘরে আক্রমণ করতে চাও? হযরত সাইয়েদুনা ফারুক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, না, আমি আক্রমণ করতে চাই না। বলো তো, তুমি আমার ঘরে প্রবেশ করার সাহস কোথায় পেলে? অতঃপর উভয়ের মাঝে তিক্ত বাক্য বিনিময় হতে লাগলো, এমনকি হাতাহাতির উপক্রম হচ্ছিল। যখন সেদিন মালিক বিন আনাস রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং অন্যান্য লোকেরা সংবাদ পেল, তখন দ্রুত বেগে চলে আসলো। সেদিন মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইয়ের বারবার জিজ্ঞাসা করাতে সেদিন আবু আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাই তাকে বললেন, আমার নাম ফারুক এবং এটা আমার ঘর। তার সম্মানিত স্ত্রী দরজার আড়ালে সব কথাবার্তা শুনছিলেন। এ কথায় তিনি তাকে চিনে ফেললেন এবং বললেন, ইনি আমার স্বামী এবং রাবিয়া তার সন্তান। তিনি সীমান্ত রক্ষার্থে আল্লাহ তাআলার পথে যাওয়ার সময় রাবিয়া আমার গর্ভে ছিল। এ কথা শুনে পিতা পুত্র পরস্পর জড়িয়ে ধরল এবং তাদের চোখে খুশির অশ্রু প্রবাহিত হলো। অথবা সেদিন আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাই খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সেই 30,000 দিনার কোথায় যা আমি রেখে গিয়েছিলাম? 27 বছর পর এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সেই 30,000 দিনার কোথায়? আরজ করলেন, তা আমি একটি স্থানে পুঁতে রেখেছি, কিছুদিন পর বের করে আনব। এ সময় হযরত সাইয়্যিদুনা রাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাই মসজিদে নিজের দরসের আসরে চলে গেলেন এবং হাদিসের দরস দিতে লাগলেন। অর্থাৎ ওই ফারুক রাহমাতুল্লাহ আলাইর যে সন্তান, ছেলে সন্তান রাবিয়া রাহমাতুল্লাহ আলাই, তিনি মসজিদে গেলেন এবং তিনি হাদিস শরীফের দরস দিতে লাগলেন। হযরত সাইয়্যিদুনা ফারুক রাহমাতুল্লাহ আলাই নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়ে দেখলেন যে একটি আসর বসেছে এবং লোকেরা খুবই আদব ও মনোযোগ সহকারে ইলমে দীন অর্জন করছে, আর একজন সুদর্শন যুবক তাদের দরস দিচ্ছে। তিনি মানুষের নিকট জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটি কে যিনি জ্ঞানের এরূপ মুক্ত সরাচ্ছেন? লোকের আরজ করলেন, ইনি হচ্ছেন রাবিয়া বিন আবু আব্দুর রহমান। একথা শুনে তিনি খুবই আনন্দিত হলেন এবং বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সন্তানকে কিরূপ মহৎ মর্যাদা দান করেছেন। অতবার তিনি ঘরে চলে গেলেন এবং তার স্ত্রীকে বললেন, আমি তোমার কলিজার টুকরোকে আজ উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত দেখেছি। হ্যাঁ, সুবহানাল্লাহি, সে তো জ্ঞানের মুক্ত ঝরানো সমুদ্র। তার সম্মানিত স্ত্রী বললেন, আপনি কি আপনার সেই 30,000 দিরহাম চান, নাকি আপনার সন্তানের এই উচ্চ মর্যাদা? তিনি বললেন, খোদার কসম, আমি তো আমার সন্তানের এই মহান নেয়ামতের বিপরীতে কিছুই চাই না। তার সম্মানিত স্ত্রী বললেন, তবে শুনুন, আমি সেই সব টাকা আপনার সন্তানের জন্য ব্যয় করে তাকে ইলমে দ্বীন শিখিয়েছি। এ কথা শুনে তিনি বললেন, খোদার কসম, তুমি এই সম্পদ নষ্ট করনি, বরং খুবই উত্তম স্থানে ব্যয় করেছ। সুবহানাল্লাহ। মাদানিসা দর্শক বৃন্দ, এই লম্বা ঘটনা যা অয়নুল হিকায়াত দ্বিতীয় খণ্ড এর 55 নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে, এর মধ্যে এই ঘটনার মধ্যে অনেকগুলো শিক্ষণীয় মাদানী ফুল আমাদের মাঝে সরাচ্ছে। এক একটি যদি মাদানী ফুল দেয়া হয়, শুরুতেই তো যে জিনিসটি হচ্ছে যে কেমন ন্যাক্কার স্ত্রী, হ্যাঁ, ঘরকে কেমন আগলে ধরেছেন, 27টি বছর ধরে তিনি তার স্বামীর আশায় তার জন্য বসে রয়েছেন, তার সন্তানকে লালন পালন ভরণ পোষণ দিয়ে গিয়েছেন এবং নিজের পর্দার প্রতি কতটুকু খেয়াল রেখেছেন। যখন আবু আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ ঘরে আসলেন, যখন এই করলেন, তখন তিনি বাইরে আসলেন না, ঘরের ভিতর বসে সে এই কথাগুলো শুনতে ছিলেন। যখন তার নাম বললেন, কণ্ঠ চিনলেন, তারপরে তিনি বললেন, ইনি আমার স্বামী আর তার সন্তান হচ্ছে রাবিয়া রহমতুল্লাহ। তিনি যখন সফরে গিয়েছিলেন, যখন সীমান্ত রক্ষার কাজে গিয়েছিলেন, তখন সে আমার গর্ভে ছিল।
শুধু নিজেই কিন্তু পর্দার মধ্যে থাকেননি, নিজের সন্তানকেও পর্দা শিখিয়েছেন, যার কারণে দরজায় কড়া নাড়া মাত্রই কিন্তু উনি আগলিয়ে ধরেছেন দরজার মধ্যে, তুমি কে অপরিচিত ব্যক্তি,
অপরিচিত ব্যক্তি, কথা কাটাকাটি হয়ে গেল,
কথা কাটাকাটি হয়ে গেল,
বিতণ্ডা হয়ে গেল। আচ্ছা, এই যে একটা অবস্থা, আর অনেক একটা মানে শিক্ষণীয় ঘটনা কিন্তু, আর বিশেষ করে এখানে ইলমে দ্বীনের যে মর্যাদা, ইলমে দ্বীন শেখার যে একটি ই রয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি যে ইলমে দ্বীনের মহত্ব কি রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে মাওলানা নিজামউদ্দিন আত্তারি রয়েছেন, আমাদের সাথে কালিম আত্তারি মাদানী সাহেব রয়েছেন, পাশাপাশি রেজাউল কবির রয়েছেন। আজকের আশা করি গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আমরা দেওয়ার চেষ্টা করব, যা আমাদের জীবনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আশা করি। আসলে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটা আমরা সকলেই জানি, জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা, সেটা আমরা ম্যাক্সিমাম লোকেই আমরা জানি যে জ্ঞান অর্জন করতে হবে। এখন কোন জ্ঞান অর্জন করতে হবে, ইলমে দ্বীনের ব্যাপারে আমরা শুনেছি। যাই হোক, আসুন শুরুতেই আমরা কিছু মাদানী ফুল নিয়ে নেই। কালিম ভাই, আজকের বিষয় ইলম অর্থাৎ জ্ঞান, এ সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন?
আজকের আলোচনার যে বিষয়বস্তু ইলম অর্থাৎ জ্ঞান, এটা এমন একটা বিষয় যা মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করাটা একটা দুরূহ ব্যাপার।
আচ্ছা, তারপর আমরা চেষ্টা করবো,
ইনশাআল্লাহ চেষ্টা করব, যাতে করে আমাদের মাদানী চ্যানেল দর্শক বৃন্দ এটার মাধ্যমে তাদের অন্তরে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়ে যায় কিভাবে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। আল্লামা বুরহানউদ্দিন জারনুজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব তালিমুল মুতাআল্লিমি ফি তারিকি তাআল্লুম, এই কিতাবের মধ্যে তিনি প্রথমে ইলমের সংজ্ঞা বর্ণনা করেছেন যে العلم هو صفة يتجلى بها لمن قامت هي به المذكور كما هو, অর্থাৎ علم অর্থাৎ জ্ঞান এমন একটা সিফাত, এমন একটা গুণাবলী যে ব্যক্তির সাথে সেটা সম্পৃক্ত হয়ে যাবে, ওই ব্যক্তিটা যে সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাচ্ছিল তার কাছে যে জিনিস সম্পর্কে মানে তিনি অনভিহিত ছিলেন, অজানা ছিল, এই জ্ঞানটা তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সে ব্যক্তি সে সম্পর্কে যা অজানা ছিল সে জানতে পারে। আচ্ছা, আমরা বলে থাকি যে জ্ঞানী আলো, একটা হচ্ছে হিসি যেটা অনুভব করা যায়, আর একটা হচ্ছে কি আকলি বা মানবী যেটা অনুভব করা যায় না। যেমন সূর্য দেখে নেন, সূর্যের মাধ্যমে কি পৃথিবী আলোকিত হয়?
আলোকিত হয়,
এভাবে চন্দ্রের আলো আমরা পেয়ে থাকি।
অবশ্যই।
তারপর আমরা বাড়িতে যে লাইট ইউজ করি, লাইট ব্যবহার করি, এই আলো যে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে কি হিসি, অনুভব করা যায়। কিন্তু জ্ঞান, জ্ঞানও জ্ঞানই আলো, কিন্তু এটা কেমন আলো? এটাকে বলা হয় মানবী বা আকলি, যেটা প্রকাশ্যভাবে দেখা যায় না যে এটা আলো দিচ্ছে। যেমন বাসায় যদি কোরআন রাখা হয় আমরা বলি যে কোরআন আলো। আচ্ছা, কোরআনকে যদি আমরা বাসায় অন্ধকার ঘরে যদি রেখে দিই, ঘরকে আলোকিত হবে? এটা হচ্ছে কি মানবী, কিন্তু কোরআনের মাধ্যমে নিরক্ষতার অন্ধকার দূরীভূত হতে পারে।
অবশ্যই।
কোরআনের মাধ্যমে পুরো বিশ্বের মধ্যে যারা মানে কোরআনের মাধ্যমে যারা মানে গুমরাহিয়াত পথভ্রষ্টতা দূর হতে পারে,
দূর হতে পারে।
যেমন আইয়ামে জাহেলিয়াতের যুগে
জি
মানুষ নিরক্ষতার মধ্যে কি নিমজ্জিত ছিল?
নিমজ্জিত ছিল।
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যখন আগমন ঘটলো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হলো, এই কোরআনের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারকে দূর করে দিয়ে ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছেন আরব বিশ্বকে।
জি।
আর এলেমের, আসলে এলেম যখন আমরা অর্জন করতে যাব আমাদের ভালো ভালো নিয়ত করা দরকার। মহতারাম আমাদের আলকিসানি বাপু অনুষ্ঠানের প্রারম্ভেই বলেছিলেন যে আমাদের ভালো ভালো নিয়ত করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রকৃত পক্ষে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অনেক সময় নিয়তের কারণে দুনিয়াবী কাজ, পার্থিব কাজ আখিরাতের কাজ হিসেবে গণনা করা হয়।
এখন এই কাজগুলো, দুনিয়াবী কাজগুলো অনেক সময় দেখা যায় আখিরাতের কাজ হিসেবে গণ্য করা হবে নিয়তের কারণে। এখন আমি যদি নাই জানি যে কোন কাজটা নিয়ত করার বদল আছে, এটাও একটা ইলম। যাই হোক, খুব সুন্দর আলোচনা করলেন। রেজাল কর ভাই কি বলবেন আজকের অনুষ্ঠানের যে আমাদের বিষয় ইলম,
জ্ঞান? আমাদের যে ইলম এর অর্থ হচ্ছে জ্ঞান।
জ্ঞান আসলে মেন কথা হচ্ছে, ইলম এবং জ্ঞান এই দুইটা কিন্তু আমাদের সমাজের মধ্যে খুব সমাদৃত, সবাই বুঝি আমরা। ইলম যদি কেউ আপনার বলা হয় ইলমি দিন, এর দিকেই মানুষ আপনার ই হয়, মুভ হয় যে এটা ইলমি দিন সম্পর্কে আলোচনা হচ্ছে।
জি, ইলমকে দু ধরনের অর্থে কিন্তু নেওয়া হয়েছে, দুনিয়াবি ইলম এবং আখেরাতের ইলম, দুনো অর্থেই নেওয়া হয়েছে। তো যদি ইলম অর্থ আমরা জেনারেল অর্থ ধরি জ্ঞান, জ্ঞান শব্দের অর্থ কি জানা, জানা কোনো কিছুর বিষয়ে জানাই হচ্ছে কি ইলম, জ্ঞান। তবে দুনিয়াবি ইলম এবং আখেরাতের ইলম, দিনী ইলম, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। যেমনিভাবে পূর্ববর্তী যুগের উলামায়ে কিরাম এর সাথে যারা দিনী ইলম রাখতেন, তাদের সাথে যারা দুনিয়াবি ইলম রাখতেন তাদেরও পার্থক্য ছিল। এমনকি দুনিয়াবি ইলমে যারা আলোকিত হয়েছে, নিজেকে আলোকিত মনে করেছে, তাদের ব্যাপারে এটাও এসেছে যে তাদের এলেমের কারণে অনেক সময় নবীদেরকে পর্যন্ত তারা মেনে নিতে পারেনি তাদের জ্ঞানের কারণে। এই জন্য এলেম এখান থেকে আমরা বুঝতে পারি, একটা হচ্ছে উপকারী এলেম আর একটা হচ্ছে অপকারী এলেম।
আচ্ছা,
এই ক্ষেত্রে ইলিম দুই ধরনের হতে পারে,
উপকারী এবং
উপকারী এলেম, অপকারী এলেম।
কারোর জন্য ইলম জ্ঞান এটা উপকারী হয়ে থাকে, আর কারোর জন্য ইলম জ্ঞান এটা অপকারী।
এই জন্য আমাদেরকে আগে জানতে হবে উপকারী ইলম কোনটা, অপকারী ইলম কোনটা। আচ্ছা, উপকারী ইলমের কথা আমরা আসি। উপকারী ইলম হচ্ছে সেটাই যেটার মধ্যে তাকওয়া রয়েছে, যেটার মধ্যে আল্লাহ তাআলার মারিফত রয়েছে, আল্লাহ তাআলার সিফাত এর পরিচয় রয়েছে, যেটার মধ্যে হাক্কানিয়ত রয়েছে, যেটার মধ্যে শরিয়াতের আহকামাত রয়েছে। এইগুলো হচ্ছে
উপকারী। আসলে এখানে যে জিনিসটি দর্শকদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে, যে ইলম এমন একটি বিষয়, ইলমের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার মারিফাত পরিচয় লাভ করে থাকে এবং সে উপকার সাধিত হতে থাকে। আস্তে আস্তে করে তার মাকাম, তার মর্যাদা দুনিয়ার বুকে এবং আখিরাতের মধ্যে, কবর আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে উচ্চ মর্যাদা সে অধিষ্ঠিত হয়। আবার আবার কিছু মানুষ আছে, এই ইলমের দ্বারাই সে পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, তার ইমান নষ্ট হয়ে যায়। সেও তার মধ্যেও ইলম রয়েছে এবং যে উচ্চ মর্যাদা অধিষ্ঠিত হয়েছেন তার মধ্যে ইলম রয়েছে। যাই হোক, আমরা আরো জানবো, শুনবো ইনশাল্লাহ তাআলা। নিজাম ভাই, আজকের ইলম সম্পর্কে আপনার অভিমত।
ইলম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়,
জি,
যে আমরা মুসলমান রয়েছি, মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান,
জি,
আর সেই ঈমানের সালামতি ইলমে দ্বীন হাসিলের মধ্যে রয়েছে।
আচ্ছা, মাশাআল্লাহ।
কেননা বর্ণিত রয়েছে আবিদ এবং
আলিম,
আলিম এই দুইজনের মধ্যে কেমন ফারাক রয়েছে। একবার আবিদ মানে যিনি ইবাদত করেন,
ইবাদত,
নামাজ, রোজা, খরচ, যাকাত, কিন্তু ইলমে দ্বীন তার মধ্যে নাই। আর আলিম হচ্ছে যার মধ্যে জ্ঞান রয়েছে। তো আবিদকে যখন প্রশ্ন করা হলো, যে একটা সীসা দিয়ে ওনাকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা যদি চান এই সীসার মধ্যে দিয়ে কি সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা প্রবেশ করাইতে পারবেন, উনি ছট করে বলে দিলেন যে এটা তো কখনোই সম্ভব না, এত বড় পৃথিবী কিভাবে এই সীসার মধ্যে ঢুকাবেন।
সীসা মানে বোতল,
বোতল,
একটা ছোট বোতল।
আচ্ছা আচ্ছা।
তখন আলিমকে এবার জিজ্ঞাসা করলেন, সে আলিম আলিমকে এই প্রশ্নই করলেন, তো উনি বললেন আল্লাহ তাআলা যদি চান সীসা কেন, সুইয়ের যে ছোট ছিদ্র রয়েছে এখান দিয়ে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সারা পৃথিবীকে প্রবেশ করাইতে পারবেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম ব্যক্তি আবিদ, ওনার কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে, কেননা আল্লাহ তাআলার যে শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতাকে সে,
আল্লাহ তাআলার যে সিফাত,
সিফাত
আদিল,
এটাকে তিনি অস্বীকার করলেন। আর আলিম, তিনার মধ্যে এলিম থাকার কারণে তিনি আল্লাহ তাআলার এই ক্ষমতাকে নিঃসন্দেহে মেনে নিলেন। আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেটা রেজাউল কবির ভাই বলেছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ ইন্তেকাল করে তার আমল বন্ধ হয়ে যায়,
জি,
মৃত্যুর পরে আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বাকি থাকে। এক হচ্ছে সদকায়ে জারিয়া, মনে করেন যদি কোনো জায়গায় একটা কালভার্ট কেউ নির্মাণ করে দেয়, মানুষ এটা দিয়ে উপকার লাভ করলো, বা এমন জায়গায় নলকূপ নাই, নলকূপের ব্যবস্থা করে দিল, ইত্যাদি ইত্যাদি, তো এটা সদকায়ে জারিয়া হবে মৃত্যুর পরেও। আমলনামা তো মৃত্যুর সময় বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিসের আমল কেয়ামত পর্যন্ত জারি থাকে। দুই নম্বর হচ্ছে এলিম, যেটা জ্ঞান রয়েছে। কোন এলিম, যেটা আলোচনা করেছেন উনি, উপকারী উপকারী এলিম, উপকারী এলিম হচ্ছে সেটা, আমি যদি কোরআন হাদিস শিক্ষা অর্জন করি, এটা যদি আমি অন্যকে শিখাই, মানে কাফেলার মাধ্যমে বা মুয়াল্লিম হিসেবে
কাউকে শিখাই আর কি,
কাউকে শিখাই,
ওস্তাদ শিক্ষক যেটা হয়,
জি জি,
দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা রয়েছে, এর মধ্যে যারা শিখাচ্ছেন আলিম হচ্ছেন,
জি জি, তো এই আমি ইন্তেকাল করলাম কিন্তু আমার এই এলেম দ্বারা
মানুষ
অন্য মানুষ উপকৃত হচ্ছে। তো তিন নম্বর হচ্ছে নেককার সন্তান, যে তার জন্য দোয়া করবে তার মা বাবার জন্য। তো এলমের অনেক ফজাইল এবং বরকত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এলিমের ব্যাপারে, আলিম যারা, এলম যারা অর্জন করে তাকে বলা হয় আলিম। আর আলিম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ বান্দাদের মধ্যে, নিশ্চয়ই বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা আলিম।
সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু আলিমদের প্রশংসা করেছেন,
জি জি,
যারা আলিম,
তারা জানে বিধায় সকল আহকাম জানেন, আল্লাহ তাআলার আযাব কেউ ভয় করেন, কিন্তু আজাব সম্পর্কে তো কোরআনের মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এখন আমি আলিমই না, আমি বুঝি না, তা আমি কিভাবে এটা ই করব? না আলিমের সোহবতে বসছি, না আলিমের কাছে যাচ্ছি, আর না নিজে আলিম হচ্ছি। তো সেজন্যই কোরআনে পাক আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর আলিমরাই আমাকে।
এখানেই কিন্তু আসলে ওই বিষয়টাই যে আল্লাহ তাআলাকে উলামারা ভয় করে, এবং কোন ধরনের উলামা?
হাক্কানি রব্বানি
উলামা, অর্থাৎ যারা ভয় করে, আল্লাহকে ভয় করে ইলম অর্জন করেছে, যার মধ্যে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, পরহেজগারিতা অর্জন করে যে ইলম অর্জন করেছে, এটাকে বাস্তবায়ন করেছে, তারাই কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আর উপকারী এলম সম্পর্কে যখন আলোচনা হচ্ছিল, তখন আমার একটা ঘটনা মনে পড়ে গেল যে আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রসিদ্ধ সাগরেদ হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাই একবার ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ভাষায় গেলেন। তো যখন রাত্রি হলো, তিনি বিছানায় একটু বিশ্রাম নিলেন, আর ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনি ওয়াজিফা পাঠ করতে লাগলেন, আর সারা রাত নফল নামাজ পড়লেন। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বিছানায় শায়িত আছেন, অথচ তিনি ইবাদত করছেন না, নফল নামাজ পড়ছেন না, ওয়াজিফা পড়ছেন না। তারপর ফজরের নামাজ যে যখন সময় হলো, তিনি তার জন্য হুজুর পানি নিয়ে আসলেন, বললেন যে হুজুর আপনার জন্য পানি ফজর নামাজ আদায় করতে হবে। তিনি কি অজু করেননি, অজু ছাড়াই তিনি নামাজ আদায় করলেন। তিনি আরও আশ্চর্যান্বিত হলেন, কি ব্যাপার, তিনি বিশ্রাম নিচ্ছিলেন, তিনি ইবাদতও করেননি, নফল নামাজ পড়েননি, ওয়াজিফা আদায় করেননি, আবার জাগ্রত হয়ে অজু ছাড়া নামাজ আদায় করেছেন। নামাজ আদায়ের পরে যখন তিনি আবার জিজ্ঞেস করলেন, হুজুর বিষয়টা কি, কি ব্যাপার, আপনি জাগ্রত হলেন, অজু ছাড়া নামাজ পড়ে নিয়েছেন, তিনি বললেন আপনি যখন ইবাদত করছিলেন, নফল নামাজ আদায় করছিলেন, ওয়াজিফা পড়ছিলেন, আর আমি বিছানায় সারা রাত কোরআন শরীফ হতে 1000 মাসআলা বের করেছি, 1000, মানে আপনি যে ইবাদত করছিলেন সেটা শুধু আপনাকে উপকার দিবে, আপনি নিজের জন্য করেছেন, কিন্তু আমি যে সারা রাত মাসালা বের করেছি কোরআন শরীফের মাসালা, এটা আমার জন্য উপকারী এবং উম্মতে মুসলিমার জন্য উপকারী। এবং একবার ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেউ বলল, হুজুর আপনি জহদ অর্থাৎ দুনিয়া বিমুখতা সম্পর্কে, দুনিয়া থেকে কিভাবে বিমুখ থাকা যায় এ সম্পর্কে একটা কিতাব রচনা করুন। তিনি বললেন যে আমি তো অলরেডি একটা কিতাব লিখেছি, কিতাবের নাম ক্রয় বিক্রয় সম্পর্কে একটা কিতাব লিখেছি, আর সেই ব্যক্তি জাহিদ, সেই ব্যক্তি দুনিয়া বিমুখ, যে ক্রয় বিক্রয় যখন করে, বিক্রয় করে, ক্রয় করে কিভাবে, তাকওয়ার মাধ্যমে, হালাল আর হারামের মধ্যে পার্থক্য করে, আর সেই ব্যক্তি হালাল আর হারামকে পার্থক্য করতে পারবে যে ইলমে দিন শিক্ষা অর্জন করেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানে যে জিনিসটা বললেন খুব সুন্দরভাবে, আর কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় ইলিমের ব্যাপারে এসেছে, বিশেষ করে তিন পারার সূরা আলে ইমরান আয়াত নম্বর 18 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কঞ্জুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। ইমাম আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির সম্মানিত আব্বা হুজুর মুফতি নকি আলী খান রাইসুল মুতাকাল্লিমিন রহমতুল্লাহ আলাই, তিনি বলেন যে এই আয়াতে কারিমায় ইলমের তিনটি ফজিলত প্রমাণিত হয়। উনি আয়াতে কারিমের ব্যাখ্যায় বলেন, প্রথমত আল্লাহ তাআলা আলিমদের আলোচনা নিজের এবং ফেরেশতাদের সাথে করেছেন, দ্বিতীয়ত ওলামাদেরও ফেরেশতাদের ন্যায় নিজের একাত্মবাদের সাক্ষ্য বানানের এবং তাদের সাক্ষ্যকে নিজের সত্য মাবুদ হওয়ার দলিল ঘোষণা করেছেন, তৃতীয়ত তাদের অর্থাৎ আলিমদের সাক্ষ্য ফেরেশতাদের সাক্ষ্যের ন্যায় বিশ্বাসযোগ্য করেছে। দেখুন এই তিনটি যে বিষয়, ইলম যারা আমরা অর্জন করছি আলহামদুলিল্লাহ, যারা অর্জন করছে, ইলম এমন একটা জিনিস যেটা অর্জনের মাধ্যমে আমি কিছু আমরা তো আলোচনা করছি, কিন্তু মূলত যে ইলম সম্পর্কে আলোচনা করছি, এর আমরা মেসেজ কি দিতে চাচ্ছি দর্শকদেরকে এটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আসলে মেসেজ এটাই দিতে চাচ্ছি, সার্বিকভাবে আমরা মাদানী চ্যানেল খুললেই এ ধরনের আলোচনা শুনে থাকি। কেননা মাদানী চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে এটা, আমরা যারা নেককার হয়ে যাই, পরহেজগার হই, মুত্তাকি হই, আশিক রসুল হই, আল্লাহ তাআলার ইবাদতগুলোর বান্দা হিসাবে নিজেকে গড়তে পারি, দুনিয়া আখেরাত উত্তম যাতে করে আমাদের হয়। আর এই যে যে জিনিসগুলো আমরা বললাম, এই জিনিসগুলো যদি আমাকে আমি হতে চাই, তাহলে আমাকে নিশ্চয়ই ইলম অর্জন করতে হবে। আচ্ছা, আমি যে মেসেজটি দিতে চাচ্ছি, সম্পূর্ণ আলোচনার যে বহির্প্রকার, যেটা অনেকগুলো আলোচনা করছি আমরা, ইলমের ফজিলাত, বুজুর্গানের দিনে ওয়াকিয়া আমরা শুনছি, কোরআন হাদিস থেকে আমরা শুনছি, আলহামদুলিল্লাহ, উপকারী ইলম, অপকারী ইলম সবগুলো আমরা শুনছি, ঠিক আছে। কিন্তু এই ইসলামের আলো এর যে আজকের বিষয় ইলম, এ থেকে যে মেসেজটি আমি দিতে যাচ্ছি, এ বিষয়ে আমরা আলোচনা নিব ইনশাআল্লাহ তাআলা, সেগুলো হচ্ছে, আমি নামাজ আদায় করছি, এই নামাজ কি আমার হচ্ছে, সেটা কি আমি একবারও দেখেছি, আমি যে রোজা রাখছি এই রোজার আহকাম কি আমি জানি, কখন কোন রোজা ভেঙে যায়, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কি কি কাজ করা দ্বারা রোজা নষ্ট হয়ে যায়, মাকরু হয়ে যায়। আচ্ছা, নামাজের মধ্যে সুন্নাত রয়েছে, ওয়াজিব রয়েছে, নামাজের কিছু শর্ত রয়েছে, নামাজের মাকরু তেহরিমি রয়েছে, মাকরু তেহরিমের হুকুম কি, মাকরু রয়েছে, সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এই জিনিসগুলো কি আমরা জানি। আচ্ছা, কখন নামাজ পড়তে হবে, কখন নামাজ পড়া যাবে না, নামাজের ওয়াক্ত সম্পর্কে আমরা কি জানি। আচ্ছা, এই কিছুদিন পূর্বেই আমরা যারা কুরবানি করেছি, এই কুরবানি মাসাইল সম্পর্কে আমরা কতটুকু জানি, কতটুকু অবগত আছি, আমরা যাকাত প্রদান করি অনেকে, এই যাকাত সম্পর্কে আমরা কি জানি, যাকাত কার উপর ওয়াজিব, কার উপর ওয়াজিব না, যাকাত কতটুকু দিতে হবে তা আমরা কি জানি। সকল পরিবারের পক্ষ থেকে আমরা একটা ছাগল অথবা একটা গরু কোরবানি দিয়ে দিলাম, মনে করলাম কোরবানি হয়ে গেল, এটা কিরূপ হয়েছে, কেন হয়েছে, এটা কি আমরা জানি। যারা বিবাহ করছে, এই বিবাহের মধ্যে তার স্ত্রীকে কিভাবে ভরণ পোষণ দিতে হবে, স্ত্রীর যে খোরপোষ রয়েছে সেটা কিভাবে দিতে হবে, সেটা কি আমরা জানি। সন্তান হলে সন্তানের ভরণ পোষণ, সন্তানের লালন পোষণ, সে সম্পর্কে কি আমরা জানি। স্ত্রী তালাক এবং যে মাসাইল রয়েছে, বিবাহের যে কিছু মাসাইল রয়েছে, সেগুলো কি আমরা জানি। স্ত্রী হক এবং স্বামীর হক সম্পর্কে কি আমরা জানি, মা বাবার হক সম্পর্কে আমরা জানি, ছেলে সন্তানের হক সম্পর্কে আমরা জানি, প্রতিবেশীর হক সম্পর্কে কি আমরা জানি। আচ্ছা, যারা হজ করতে যাচ্ছেন, হজ সম্পর্কে, হজের যে মাসাইল সেটা কি আমরা জানি, কখন দম ওয়াজিব হবে, দম কি, কখন রমি করতে হবে, কখন তাওয়াফ করতে হবে, কখন তাওয়াফ জিয়ারাত করতে হবে, সেটা কি আমরা জানি, জানলে আমরা এর সঠিক পদ্ধতি কি আমরা জানি। আচ্ছা, এরপরে মুসলমানদের সাথে প্রতিবেশী হক রয়েছে, মুসলমানদের সাথে কিরূপ আচরণ করতে হবে, সালাম দিতে হবে, তাদেরকে মানে কি করতে হবে, সেগুলো কি আমরা জানি। এভাবে করে একটা মানুষের দৈনন্দিন জীবনে, যখন একজন একজন ইসলামী ভাই হোক, ইসলামী বোন হোক, যখন সে বালিক অথবা বালিগা হয়, তার উপর অনেকগুলো মাসাইল শেখা, অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস শেখা তার উপর ফরজ হয়ে যায়, সেগুলো আমরা কি শিখেছি। এই যে সার্বিক যে ব্যাপারগুলো নর্মালি অনেকগুলো আলোচনা করলাম, ঈদের নামাজ পড়তে গেলে জানাজা নামাজ পড়ি আমরা, আবার জানাজা নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়ি, এই ঈদের নামাজের মাসাইল কি আমরা জানি, জানাজা নামাজের মাসাইল কি আমরা জানি।
তাহলে আপনার এই যে বিষয়গুলো দিয়ে আপনি যেগুলোকে মানুষকে এবং মাদানী চ্যানেলের দর্শককে যে আপনি সতর্ক করতে চাচ্ছেন, তাদেরকে একটু নাড়াতে চাচ্ছেন, আসলে এর যে মৌলিক যে বিষয়গুলো আমরা ধরে নিই, তাহলে তিনটা বিষয় এটার মধ্যে চলে আসে, আর এ তিন ধরনের ইলিম চলে আসে। একটা হচ্ছে ইলমুল আকাইদ, আরেকটা হচ্ছে ইলমুল মাসাইল, আরেকটা হচ্ছে ইলমুল মুহলিকাত। অর্থাৎ ইলমুল আকাইদ, আকিদাগত বিশ্বাস এর জ্ঞান, যেটা উপর আমাদের ঈমান নির্ভর করে, আমাদের ঈমানের জন্য আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান, ইলমুল আকাইদ, আমার আকিদা কেমন হওয়া চাই। দুই নম্বর হচ্ছে ইলমুল মাসাইল, ইলমুল মাসাইল এর বিশদ বর্ণনা রয়েছে।
ইলমুল আকাইদ সম্পর্কে কিছু মানে বলা উচিত, যেটা মনে করছি
জি
যে মূল আকাইদ সম্পর্কে হয়তো অনেকেই বুঝবে না, যে আমাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের কি আকাইদ, কি বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের ব্যাপারে কি রাখতে হবে।
আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে
জি
এই হাদিসে কারিমার ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা,
জি
মানে এই হাদিসের ব্যাখ্যা কি
অর্থটাও বলে দেন।
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা মানে ইলমে দীন শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ।
সুবহানাল্লাহ।
এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন যে একজন মানুষ দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয়ের সাথে সে মুখোমুখি হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যেমন প্রথমত মানুষ দেখা যায় যে মানুষ যখন বালেগ হয় 12 বছর তার বয়স উপনীত হয় তার জন্য নামাজ ফরজ হয়ে যায়। আর এর পূর্বে আলাদা রহমতুল্লাহ তাহলে বলেছেন যে প্রথমত এটার দ্বারা মুরাদ হচ্ছে আকাইদ, আকাইদ সম্পর্কে এলেম অর্জন করা, তারপর নামাজ সম্পর্কে এলেম অর্জন করা, তারপর জাকাত সম্পর্কে এলেম অর্জন করা, তারপর তিজারত সম্পর্কে অর্থাৎ ব্যবসা
সম্পর্কে আলোচনা করে,
তারপর জারাআত অর্থাৎ যারা কৃষি কাজ করে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা, এভাবে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমরা যদি এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে এক একটা বিষয় সম্পর্কে
আলাদা
হবে। আকাইদ সম্পর্কে যদি একটা কয়েকটা উদাহরণ দিই, আকাইদের মধ্যে কতগুলো বিষয় আসতে পারে, যেমন আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে আমাদের কি আকীদা রাখা উচিত, আল্লাহ তাআলা যে আমাদের কাছে রাসূল প্রেরণ করেছেন, নবী পাঠিয়েছেন, এদের সম্পর্কে আমাদের কি জ্ঞান রাখা দরকার, এভাবে ফেরেশতাদের সম্পর্কে আমাদের কি জ্ঞান রাখা দরকার, জান্নাত জাহান্নাম সম্পর্কে কি জ্ঞান রাখা দরকার, আখিরাত সম্পর্কে কি জ্ঞান রাখা দরকার, কবর সংক্রান্ত কি জ্ঞান রাখা দরকার, মিজান সম্পর্কে কি জ্ঞান রাখা দরকার, তুলসিরাত সম্পর্কে কি জ্ঞান রাখা দরকার, তারপর জান্নাত সম্পর্কে আমাদের কি আকীদা পোষণ করা দরকার, জাহান্নাম সম্পর্কে কি আকীদা পোষণ করা দরকার। আল্লাহ আজকে দেখবেন বাপু যে আমাদের সমাজের মধ্যে একটা আকীদা খুব যেটা বাতিল আকীদা যেটা প্রচলিত, বলা হয়েছে আল্লাহ তাআলা সর্ববিরাজমান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যখন আকাশ ছিল না, যখন জমিন ছিল না, যখন সূর্য ছিল না, চন্দ্র ছিল না, তখনও তো আল্লাহ ছিলেন, যখন জায়গায় ছিল না তখনও তো আল্লাহ ছিলেন। আমরা যদি বলি আল্লাহ সর্ববিরাজমান, এই কথাটা আকীদা পোষণ করা যাবে না, বরঞ্চ বলতে হবে যে আল্লাহ তাআলার ইলম এবং ক্ষমতা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলার সত্তা সর্বত্র বিরাজমান না। এভাবে যদি কেউ যদি আকীদা পোষণ রাখে তাহলে এটা একেবারে বাতিল আকীদা। আবার আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বলে ফেলে যে আল্লাহ তাআলা উপরে, উপরওয়ালা দেখছেন, কিন্তু আল্লাহ তাআলার জন্য আল্লাহু মুনাজ্জাহু আনিল মাকান, আল্লাহু মুনাজ্জাহু আনিস সিমত, আল্লাহ তাআলা জায়গা থেকে পবিত্র, আল্লাহ তাআলা দিক হতে পবিত্র, আল্লাহ তাআলার জন্য এটা বলে দেবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সামনে, আল্লাহ তাআলা পিছনে, আল্লাহ তাআলা ডানে, আল্লাহ তাআলা বামে, আল্লাহ তাআলা উপরে, আল্লাহ তাআলা নিচে, এটা বলা যাবে না। এভাবে যদি আরো যদি আলোচনা করতে যাই, অনেক সময় দেখা যায় বলে ফেলে কি যে অনেকে ছবি দেখে, নায়িকাকে দেখে, নাউজুবিল্লাহ এমন একটা কথা বলে ফেলে যে আরে জাহান্নামে গেলে হবেই বা কি, জাহান্নামে তো সুন্দরী সুন্দরী নায়িকা তো জাহান্নামেই থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলার জাহান্নাম সম্পর্কে কি বলে জানেন, অর্থাৎ আল্লাহ তাআলার আযাবকে নিয়ে হাসি ঠাট্টা করে। তো আল্লাহ তাআলার আযাবকে নিয়ে হাসি ঠাট্টা করা এটাও একটা কুফরি আকীদা, বাতিল আকীদা। যেভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফিররা কি করতো, আল্লাহ তাআলার আযাব নিয়ে হাসি ঠাট্টা করতো, নবীজির মুজিজা নিয়ে কি হাসি ঠাট্টা করতো, তারা যখন আল্লাহ তাআলার রসুলের কাছে মুজিজা দেখতে চাইতো আর আল্লাহ তাআলার নবী যখন মুজিজা দেখিয়ে দিতেন তখন তারা কি বলতো যে এটা জাদু।
খুব সুন্দরভাবে বললেন এখানে যে কথাগুলো ডিফাইন করতেছিলেন কালিম ভাই, দর্শকদের সাথে শেয়ার করতে চাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ব্যাপারগুলো আসলে অনেকে হয়তো অনেকের মাথার উপর দিকে চলে গেছে কথাগুলো, আবার অনেকে হয়তো বুঝতে পেরেছে। আসলে এগুলো বুঝার ব্যাপার, বুঝতে হবে, আর বুঝতে হলে তো জ্ঞান দরকার, ইলম দরকার, যা আজকে আলোচ্য বিষয়। আমরা শুনবো, জানবো আরো, আর অনেকগুলো মাদানী ফুল রয়েছে যে সার্ভিস, যে মেসেজগুলো দিতে চাচ্ছি হয়তো দর্শকরা অনেকেই বুঝতে পেরেছেন। আরও বোঝার জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা আছি আপনাদের সাথে। আপনারা আমাদেরকে কল করতে পারেন, এসএমএস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো বিষয়ে জানতে হলে, কোনো বিষয়ে অভিমত সম্পর্কে অভিমত দিতে হলে আমাদেরকে জানাতে পারেন। কিছু কলস আমরা দর্শকদের নিতে চাচ্ছি এই মুহূর্তে। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ রাজিন আফতারি। আজকে ইসলামের আলো অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগতেছে, এজন্য আপনাদেরকে জানাই অসংখ্য মুবারকবাদ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। নেক্সট।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুটো প্রশ্ন ছিল। বর্তমান সময়ে অনেক চাকরি করতে গেলে দেখা যাচ্ছে দাড়ি রাখা যায় না, দাড়ি রাখলে চাকরি থাকে না, তখন আমাদের কি করা উচিত? চাকরিটা কি ছেড়ে দেওয়া উচিত না কি করব? আর অনেক চাকরি করতে গেলে দেখা যাচ্ছে ঠিক মতো নামাজ সময় মতো আদায় করা যাচ্ছে না কাজের চাপে।
এখন দেখেন, এই যে মানে কথাটা বললেন যে দাড়ি কি ফেলে দিব, নামাজ পড়া যাচ্ছে অনেক কাজ চাকরির ক্ষেত্রে, এখন এই চাকরি করা যাবে কিনা এটা ইলম, এটা জানা তো তার জন্য চাকরি করার আগে, হ্যাঁ চাকরি যখন নিবে এই নেয়ার আগে তার জানা দরকার ছিল যে আমি যখন চাকরিতে যাব আমার দাড়ি আছে, এখন যদি বলে যে দাড়ি কাটতে হবে তখন আমার কি করতে হবে ওখানে? আচ্ছা, যখন বলবে যে নামাজ পড়া যাবে না তখন আমাকে কি করতে হবে? তো এই জ্ঞানটা তো তার আগে জানা দরকার ছিল। আমাদের জানা জরুরি যে চাকরির আগে, ব্যবসায়ের আগে, কোথাও কিছু করতে গেলে সে আগে এই জ্ঞানগুলো আমাদের জানা জরুরি।
কোন জ্ঞান কখন জানতে হবে এটাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবাই কেরামকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাসলা মাসাইল শিখানোর আগে আকাইদ অর্থাৎ মৌলিক বিশ্বাসের মাসলা মাসাইল আগে শিখিয়েছেন, জ্ঞান আগে শিখিয়েছেন।
মানে ঈমান যদি না থাকে,
ঈমানই যদি না থাকে
আমল দিয়ে কি হবে?
আমল দিয়ে কি হবে?
সুবহানাল্লাহ।
তাহলে আমাদের তাওয়াক্কুল, ভাইজান যে প্রশ্ন করেছেন না, আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা আল্লাহ তাআলার প্রতি রাখা উচিত। আলা হযরতের পিতা নকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব ফযলুল ইলমি ওয়াল উলামার মধ্যে একটা হাদিস কোট করেছেন যে মান তাফাক্কাহা ফি দীনিল্লাহি কাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মা আহাম্মাহু ওয়া রাযাকাহু বিগাইরি হিসাব। যে ব্যক্তি ইলমে দীন শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে দেয় এবং আল্লাহ তাআলা তাকে বিনা হিসাব মানে অঢেল মানে রিজিক দান করে থাকেন। বাবার মাদিনী মুজাকরার কথা মনে পড়ছে যে তিনি বলেছিলেন যে একটা পাখি সে কতটুকু শিক্ষা অর্জন করেছে, সে যখন তার নিউর হতে বের হয় সকালে তার কাছে কিন্তু কিন্তু কোনো খাবার থাকে,
কোনো খাবার থাকে না, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি খাবে, কি করবে,
তার তাওয়াক্কুল কার কাছে? আল্লাহ তাআলার।
আল্লাহ তাআলার
যখন সে কিন্তু আবার তার নিউরে ফিরে আসে তখন তার পেট ভর্তি হয়ে আবার ফিরে আসে।
এখানে একটা আকাইদ হচ্ছে আল্লাহ তাআলা যে রাজ্জাক,
এটা বিশ্বাস রাখা।
আরেকটি বিষয় হচ্ছে কলিম ভাই বললেন এবং এটার সাথে আমি আরেকটি হাদিস মুবারাকা এড করতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য সে ঘর থেকে বের হবে,
জি
ইলমে দ্বীনের জন্য সে সময়কে ব্যয় করবে, সে নিজে কল্পনাও করতে পারবে না তাকে কোথা থেকে রিজিক দেওয়া হচ্ছে। ইলমে দ্বীন এমন একটা বিষয় এবং হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবি ছিলেন, উনি ওনার যে জিন্দেগী ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে কাটিয়েছেন এবং শেষ বয়স পর্যন্ত তিনি কাটিয়েছেন। ওনার যে হাদিস মুবারাকা, ওনার যে বর্ণনা, ওনার বর্ণনা মতে যে ফিক ইলমে ফিক নিয়ে যে গবেষণা করবে আল্লাহ তাআলা তাকে যে জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারবে না।
সুবহানাল্লাহ।
এখন আমরা ওই যে ওই ইসলাম ভাই প্রশ্ন করলেন যে
আসলে প্রশ্নটা আসে কিভাবে, এখানে দেখেন দুই পক্ষের কিন্তু ইলমের অভাব, এখানে
ইলমের অভাব,
যে যে চাকরিতে নিচ্ছে ফ্যাক্টরি মালিক হোক অথবা যে কোনো ডিপার্টমেন্ট হোক, যে চাকরিতে নিচ্ছে তারও ইলমের অভাব আছে?
না, ইলমের অভাব না, ইলমে দ্বীনের অভাব।
আমরা ইলম যে ইলম হিসাবে আমরা ইলমে দ্বীন কোট করব, তো ইলমে দ্বীনের অভাব আছে। কেন না, কি করে বলে যেখানে ওয়াজিব সেই ওয়াজিব তরক করার জন্য তাকে কি কি করে বলে?
ইলম আছে, কিভাবে অর্থ উপার্জন করা যায়
আজকে দেখো,
তার ইলম আছে, এই জন্য ইলমে নাফে উপকারী ইলম,
উপকারী ইলম,
উপকারী ইলম।
বাবু, আমরা যে চাকরি করছি, এডুকেশন অর্জন করেছি, দুনিয়াবি শিক্ষা অর্জন করেছি, পার্থিব শিক্ষা অর্জন করেছি, দেখা যায় 10 বছর লাগে আমাদের কি এসএসসি পাস করতে, আবার যখন 2 বছর দিবেন আবার এইচএসসি পাস করবেন, আবার যখন 3 বছর দিবেন তখন কি আবার ডিগ্রি পাস করবেন, আবার 2 বছর দিবেন তখন আপনি এমএ পাস করবেন, মাস্টার্স পাস করবেন, আবার যারা ইঞ্জিনিয়ারিং হচ্ছে তারা আবার 4 বছর লেখাপড়া করে, যারা আবার ডাক্তার হতে যাচ্ছে তারা আলাদা লেখাপড়া করে, তারা প্রায় 20-22 বছর সময় দেয়।
আমাকে নামাজে বারণ করা হচ্ছে, তারও ইলমে দ্বীন নেই, তারও ইলমে দ্বীন নেই।
বুঝলি, দিনের যদি জীবন আলোচনা করি, তারা এক একটা হাদিস শিখার জন্য কত সফর করতেন, কত কষ্ট শিখার করতেন। হযরত কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, আমি দামেস্কের জামে মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে বসেছিলাম, আর এক ব্যক্তি আসলো, তিনি বললেন আমি শুনেছি নাকি আপনি নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনান। তো হ্যাঁ, আমি একটা হাদিস শুনাই, আমি সেই মদিনা হতে আমি আপনার এখানে এসেছি। আচ্ছা, মদিনা হতে দামেস্ক অর্থাৎ সিরিয়া রাজ্য কতটুকু দূরত্ব? আজকের যুগে যদি আমরা প্লেন হতে মদিনা হতে যদি প্লেনের মাধ্যমে যদি দামেস্কে যাই তাহলে 3 ঘন্টা সময় লাগবে।
3 ঘন্টা
তখন তো
প্লেন ছিল না।
তিনি কিভাবে গিয়েছেন? হয়তো বা উটের মাধ্যমে গিয়েছেন,
সওয়ারি উট,
হয়তো বা হেঁটে গিয়েছেন, অথবা ঘোড়ার মাধ্যমে গিয়েছেন।
কয়েক মাসের পথ,
কয়েক মাসের পথ
পথ অতিক্রম করে একটা হাদিস শরীফ শোনার জন্য গিয়েছেন।
কি হাদিসটা জানেন? তখন তিনি হাদিসটা শুনলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি আল-ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য কোন পথ অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এভাবে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কোথায়? মদিনাতে। আবার কোথায়? ওই দামেস্ক। কি? ওই হাদিস শোনার জন্য। কি হাদিস শুনেছিলেন? তো হাদিসটা ছিল এরকম, যে ব্যক্তি কোন মুসলমানের দোষকে মানে গোপন রাখলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে ব্যক্তির দোষকে গোপন রাখবেন।
সুবহানাল্লাহ।
এই একটা হাদিস
শোনার জন্য কত দূর সফর করতেন, কত কষ্ট সহ্য করতেন।
ইলমে দ্বীন শিক্ষা অর্জন কত সহজ হয়েছে বাবু,
অনেক সহজ।
কিন্তু আমরা কি অর্জন করছি?
আমরা মাদানী কাফেলা সফর, জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে গেলেন ইলমে দ্বীন শিক্ষা, আর না হলে মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে। এখন কতজন মাদানী চ্যানেল দেখেন? মানে সুইচ রিমোট হাতে আছে, একটু দেখলো আবার চেঞ্জ করে ফেললো, একটু দেখলো আবার চেঞ্জ করে ফেললো, ঠিক না? এভাবে করে, অর্থাৎ একটা জিনিস যে ভালো করে দেখা, ভালো করে বোঝা, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, এটা আমাদের মাঝে নেই। যাই হোক, আমরা শুনছি ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কিত, আরো আমরা ইলমে দ্বীনের ফজিলত এবং গুরুত্ব মহত্ব সম্পর্কে শুনবো। দর্শকদের কিছু কল আমরা নিয়ে নিই, নিজামের কাছেও আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন।
মোহাম্মদ জোয়েল মীর আফতারি, কুমিল্লা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের আলো, এই অনুষ্ঠানটি আমার কাছে অত্যন্ত ভালো লাগে। এই অনুষ্ঠানে আজকে বিষয় নেওয়া হচ্ছে ইলমে দ্বীন। আমরা এই মাদানী চ্যানেলের ইসলামের আলো অনুষ্ঠান দেখে ইলমে দ্বীন শিখতে পারতেছি, মাশাআল্লাহ। এটা একটা আমার আমার ব্যাপার, অনেক দোয়া হয়েছে আমাদের উপরে মাদানী চ্যানেল। প্রত্যেক মাদানী চ্যানেল দেখে প্রত্যেক মানুষ উপকারিত হচ্ছে, প্রত্যেকে মানুষ ইলমে দ্বীন শিখতে পারতেছে। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। এই মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে এই মাদানী চ্যানেলের অনুষ্ঠান পৌঁছে যাক। মাদানী চ্যানেল প্রত্যেকের মুসলমানের ঘরে ঘরে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিক। এই দোয়া করি, আমার জন্য দোয়া করেন, আমার আমার কাছে বাবার সাথে মক্কা ও মদিনা জিয়ারত নসিব হয়ে যায়। ইয়া দাও মুসকি, ইয়া দাও মুসকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সহ আপনাকে সহ আমির আলে সুন্নাতে জিয়ারত নসিব করুক, এবং ওলিয়া কামিলের সাথে মক্কা মদিনা জিয়ারত নসিব করুক, আমিন। নেক্সট,
আমি শেখ জুনায়েদ হাসান, আক্তারে আল কাদেরী, দুদারিয়া, আখাউড়া হতে। মাদানী চ্যানেলের সমস্ত মুবালিক ভাইদের সর্বপ্রথম মুবারকবাদ জানাই। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের আলো, আজকের বিষয় ইলম বা জ্ঞান। তো আমার প্রশ্ন যে ইলম, কোন ধরনের ইলম শিক্ষা করা, দুইটা প্রশ্ন, আমাদের জন্য ফরজ এবং কোন ধরনের ইলম শিক্ষা করা আমাদের জন্য হারাম, এই বিষয়ে যদি আমাদেরকে অবহিত করতেন উপকৃত হতো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জুনাইদ ভাই আমাদেরকে আখাউড়া থেকে কল করেছেন, ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের জন্য জানা জরুরি, দর্শকদের জন্য জানা জরুরি, সকলের জন্য জানা জরুরি, আর এই ইলম অর্জন করা আমাদের জন্য জরুরি। মাশাআল্লাহ। নেক্সট,
আমি বিবারিয়া থেকে বলছিলাম, আমার নাম কনক। আমি জানতে চাচ্ছিলাম কোন ধরনের ইলম শিক্ষা করা আমাদের জন্য ফরজ।
আমরা শুনতে পাচ্ছি যে ইলম অর্জন করা ফরজ রয়েছে, যেগুলো রয়েছে সেটা আমাদের যেগুলো বলেছেন, ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল আর ইলমুল মুলহিকাত, আর এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনাও হচ্ছে ইনশাআল্লাহ, আমরা জানবো, শুনবো। নিজাম ভাই।
জি, যারা কলিম ভাই বলেছেন যে যারা এত সুন্দর ইলমে দিন শিক্ষা করার সুযোগ পেয়েও তা থেকে বঞ্চিত রইল, এই সম্পর্কে হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি বেশি অনুশোচনা করবে, আফসোস করবে যে দুনিয়ার ইলম অর্জন করার সুযোগ পেয়েছে কিন্তু তা অর্জন করে নাই।
আচ্ছা,
আসলে আমরা দুনিয়ার মধ্যে একটা চাকরি ব্যবসার মধ্যে যদি আমরা লস হয়ে যায়, টাকা পয়সা যদি অনেক দণ্ডি হয়ে যায়, তখন আমরা এটা আফসোস করি, আরে কেন এই জিনিসটা হলো না। তো দুনিয়ার অনেক কিছু, দুনিয়ার মাল দৌলত অর্জন থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই অনেক আফসোস করি, কিন্তু আমাদের উচিত হচ্ছে ইলমে দিন, আমি যেহেতু মুসলমান আমার ইমান সালামতের জন্য আমার শরীয়ত ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিভাবে আমল করব, ওই ইলমটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা কিভাবে আমল করব।
ইমাম ভাই, আসলে এখানে আখিরাতে যে আফসোস ওইটা কিন্তু ওই আফসোস কিন্তু
কাজে আসবে না,
কিন্তু এখন দুনিয়াতে আফসোস করলে সুদ্রানোর সুযোগ আছে।
এই জন্য তো মেসেজটা দিচ্ছি যে আখিরাতে যাতে আমাদের আফসোস অনুশোচনা না হয়,
না হয়
এখন আফসোস করি।
জি, এখন আফসোস করি, আজকের অনুষ্ঠান থেকে মাদানী চ্যানেলকে নাজরিনদেরকে বলবো, আপনারাও ইলমে দিন অর্জনের যদি সুযোগ পান, আমাদের যেহেতু মাদানী কাফেলা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে আমাদের ছেলে সন্তানদেরকে যদি ভর্তি করাই দিই, ওই যে নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে, এটা তো সৎকে জারি হবে, আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার জন্য দোয়া করবে।
সুবহানাল্লাহ।
তো ইলম যে অর্জন করে তার মর্যাদা দুনিয়াতেও আছে আখিরাতেও আছে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা মুজাদালার 11 নং আয়াতে ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উলামায়ে কিরাম সাধারণ মুমিন থেকে 700 গুণ বেশি মর্যাদাবান।
আল্লাহু আকবার।
প্রত্যেক দুটি মর্যাদার মাঝে রয়েছে 500 বছরের দূরত্ব।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একবার আমাদেরকে ভাবা দরকার যে সাধারণ মানুষ এবং আলিমের মর্যাদা কত ব্যবধান রয়েছে। আজকে দাওয়াতে ইসলামের এই মাদানী মহল, দাওয়াতে ইসলামের মধ্যে যারা বিভিন্নভাবে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের প্রতি আমাদেরকে কৃতজ্ঞতা পোষণ করতে হবে,
তাদের ফরজ ইলম শিক্ষা অর্জন হওয়া,
আহলে সুন্নতের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে হবে যে দাওয়াতে ইসলামের সৎকাই আজকে আমরা ইলমে দ্বীনের যে চাশনি, ইলমে দ্বীনের যে স্বাদ আস্বাদন করার যে মেসেজ অন্তত আমরা পাচ্ছি, যদিও পুরোপুরি আমরা স্বাদ আস্বাদন করতে না পারি, কিন্তু মেসেজটা অন্তত পক্ষে পাচ্ছি যে ইলমে দ্বীন এর যে প্রকৃত স্বাদ রয়েছে এটা যদি আমরা আমাদের মধ্যে আস্বাদন করার প্রচেষ্টা চালাই, দাওয়াত ইসলামের মাদানী মহল আমাদেরকে সেটা সুযোগ করে দিচ্ছে।
যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হলো তবে যতক্ষণ পর্যন্ত ফিরে আসে না আল্লাহ তাআলা রাস্তায় থাকে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজ সমূহ সম্পর্কে এক বা দুটি অথবা তিন বা চার বা পাঁচটি বাক্য শিখলো, আল্লাহ আকবার, এক বা দুটি, তিন বা চার বা পাঁচটি বাক্য শিখলো, পাঁচটি বাক্য, এবং তা ভালোভাবে স্মরণ রাখলো অথবা মানুষদের শিখালো, তবে সে জান্নাতে প্রবেশ করবে। ইলমে দিনে কত গুরুত্ব, কত ফজিলত।
জি, এক মজলিসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিলেন আসর নামাজের পর।
জি,
এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামকে ইরশাদ করলেন যে হুজুর, রাসূলুল্লাহ, আপনার পাশে যে সাহাবি বসে আছে ওনার হায়াত আর মাত্র এক ঘন্টা বাকি আছে।
আচ্ছা,
তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই সাহাবিকে যে আপনার হায়াত আর মাত্র এক ঘন্টা আছে,
আর কিছুক্ষণ সময় আছে।
জি, প্রায় কিছুক্ষণ সময় আছে, অর্থাৎ মাগরিবের আগে আপনার ইন্তেকাল হয়ে যাবে। তো উনি কোনো নার্ভাস হলেন না, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির রহমত আকায়েদ ও জাহান ওনার সামনে উপস্থিত রয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে মাদানী পরামর্শ নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে কি করতে পারি। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইশতাগিল বিতআল্লুম, তুমি ইলম অর্জনের মধ্যে ব্যস্ত হয়ে যাও, মশগুল হয়ে যাও। এখান থেকে আমরা নিতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম অর্জন করার চেয়ে অন্য কোন ইবাদত যদি ওই দিনের জন্য, ওই সময়ের জন্য গুরুত্বপূর্ণ থাকতো, উত্তম থাকতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে ওনাকে
ড্রাইভার্ট করতেন, বলতেন। জি কালিম ভাই,
যারা ইলমে দিন শিক্ষা অর্জন করে অর্থাৎ আলেম আর আবেদ, তো আবিদের উপরে আলেমের ফজিলত কেমন? যেভাবে পূর্ণিমার চাঁদের ফজিলত তারকার উপরে, যে যে ইলমে দিন শিক্ষা অর্জন করে যে ব্যক্তি আলেম তার জন্য আকাশ এবং অর্থাৎ দুনিয়া মাটি এবং আকাশের সমস্ত মখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের মাছেরা তার জন্য দোয়া করতে থাকে। যেহেতু ইলমে দিন সম্পর্কে মানে আমাদের আসলে ইলমে দিন শিক্ষা তখন অর্জন করতে পারবো যখন আমরা এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, এর তাৎপর্য জানতে পারবো, এর অ্যাডভান্টেজ গুলো জানতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে আমি তার গোলাম, সে চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে অথবা আমাকে গোলাম বানিয়ে রাখতে পারে। এভাবে ইলমে আকাশ সম্পর্কে চলছিল আলোচনা কিছুক্ষণ আগে, তো প্রথমে আমাদেরকে ইলমে আকাশ সম্পর্কে ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে, তারপর কি
ইলমুল মাসাইল,
তারপর ইলমুল মাসাইল, অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের নামাজ সম্পর্কে শুরু হয়ে যায়। কয়েকটা উদাহরণ দিয়ে মানে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দকে আমি বুঝাতে চাইবো যে ইলমে দিন শিক্ষা অর্জন করা কতটুকু মানে আমাদের জন্য জরুরি। যেমন একজন ব্যক্তি আজানের পূর্বে হাতে তসবিহ নিল আর সে মসজিদের প্রথম কাতারে গিয়ে বসে গেল, সে জিকির করছে, আজকার করছে, মুয়াজ্জিনের আজান শুনলো, আজানের উত্তর দিল, কিন্তু সে যে মসজিদে প্রবেশ করেছে তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু সে গোসলের ফরজ সম্পর্কে তার জ্ঞান নেই। যে গোসলের ফরজ তিনটি, গড়গড়া সহ কুলি করতে হবে তিনবার, নাকে নরম মাটিতে পানি পৌঁছাতে হবে, পুরো শরীরে কি পানি প্রবাহিত করতে হবে। সে গড়গড়া সহ কুলি করেছে, পানি প্রবাহিত করেছে, কিন্তু নাকে এখন সে যে গিয়েছে আজানের পূর্বে সে কি সওয়াব অর্জন করছে নাকি গুনাহ হচ্ছে?
গুনাহ হচ্ছে।
যারা কেন হচ্ছে? ইলমে দিন শিক্ষা অর্জন না করার কারণে।
না করার কারণে।
যদি ইলমে দিন শিক্ষা অর্জন করত, সে যদি আজানের পরেও যেত, যতটুকু সময় সেখানে অতিবাহিত করেছে, জিকির আজকার করেছে, সওয়াব করেছে। এভাবে দেখেন, যখন হজের মৌসুম, হজের মধ্যে কেউ গেল মসজিদে হারামের মধ্যে, সে গোসলবিহীন অবস্থা চলে গেল, তারপর গোসল পরে ছিল মসজিদে হারামে গিয়েছে, কিন্তু তার জন্য কি মসজিদে যাওয়া হারাম? সে যদি আবার তাওয়াফ করে
সেটাও তার জন্য নিষিদ্ধ।
এখন কি তার জন্য তাওয়াফ করাটাও নিষিদ্ধ? দম ওয়াজিব হয়ে যাবে, দেখা যাবে কি
অর্থাৎ তার প্রতিটা মুহূর্ত গুনাহের মধ্যে। তো এইভাবে করে হাদিসে পাকের মধ্যে যেভাবে ওয়াইদ এসেছে ঠিক তদ্রূপ হাদিসে পাকের মধ্যে ইলমে দ্বীনের ফজিলত এসেছে। ইলমে দ্বীন না শিক্ষার ওয়াইদ এটা, আর ইলমে দ্বীন শিক্ষার যে ফজিলত এক হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উঠাবেন,
আল্লাহু আকবার,
কেমন মনজার হবে, কেমন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
অতঃপর আলেমদেরকে উঠাবেন, বলবেন, হে জ্ঞানীবর্গ, আমি তোমাদের মধ্যে যে জ্ঞান রেখেছিলাম তা তোমাদেরকে কিছু জেনেই রেখেছিলাম, আমি তোমাদের মধ্যে আমার জ্ঞান এজন্য রাখিনি যে তোমাদেরকে শাস্তি দেব, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে কিয়ামতের এই ভরা মজলিসে কি সুসংবাদ দিবেন। তাছাড়া আরেকটি হাদিসে মুবারাকাত, এটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, দারিমি শরীফের মধ্যে রয়েছে এবং মিসকাতুল মাসাবির মধ্যেও রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যা কিনা হযরত সানজারা আজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি ইলম হাসিল করল তার ইলম হাসিল করাটা অতীতের গুনাহসমূহের কাফফারা হয়ে গেল।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে ইলমে দ্বীনের ফজিলত তো অনেক রয়েছে, এজন্য ইলমে দ্বীন আমাদের শিক্ষা অর্জন করা উচিত। ইলমে দ্বীন অর্জন করা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম, ক্ষমা ও মুক্তির পথ এবং জান্নাতে প্রবেশের জামানত স্বরূপ। এজন্য আমাদের ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা উচিত। এখানে তিন চারটা কথা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, ক্ষমা ও মুক্তির পথ এবং জান্নাতে প্রবেশের জামানত স্বরূপ। জান্নাতে প্রবেশ করার জন্য আমাদের অনেক অনেক সময় দেখা যায় ভালো চাকরি পেতে হলে জামানত দিতে হয়, তো জান্নাতে যেতে হলে আমাদেরকে এই জামানত স্বরূপ বলা হয়েছে ইলমে দ্বীন। আল্লামা মাওলানা মুফতি আমজাদুল্লাহ আজমী রহমতুল্লাহ বলেন, ইলম এমন বস্তু নয় যার ফজিলত এবং গুণাবলী বর্ণনা করার প্রয়োজন হয়। ইলম এমন বস্তু নয় যার ফজিলত এবং গুণাবলী বর্ণনা করার প্রয়োজন হয়, অর্থাৎ মানে এমন একটা জিনিস যা সবাই চিনে সবাই জানে, তারপর তার ফজিলত বর্ণনা করার কোনো প্রয়োজন হয় না। তো ইলমের ব্যাপারেও বলা হচ্ছে যে ইলম এমন বস্তু নয় যে যার ফজিলত বর্ণনা করতে হবে,
আল্লাহ
হ্যাঁ যার গুণাবলী বর্ণনা করতে হবে, সে নিজেই কি একটা ফজিলত বলা গুণাবলী বলা। পুরো দুনিয়াই জানে যে ইলম খুবই গুরুত্বপূর্ণ, খুবই উত্তম একটি বিষয় যা অর্জন করা উন্নতির নিদর্শন। মানুষ উন্নতি হওয়ার পথে তাকে ভালো হওয়ার জন্য, তাকে প্রসিদ্ধি লাভের জন্য বলেন, দুনিয়া আখেরাত উত্তম হওয়ার জন্য তাকে কি করতে হয়, এই ইলম অর্জন করতে হয়। এটি সেই বস্তু যা দ্বারা মানুষের জীবন সফল এবং আনন্দময় হয়, আর এর দ্বারাই দুনিয়া আখেরাত সজ্জিত হয়ে যায়। এই জ্ঞান দ্বারা ওই জ্ঞান উদ্দেশ্য যা কোরআন ও হাদিস থেকে অর্জিত হয়।
আচ্ছা, এখানে আরেকটা বিষয়, নামাজ।
জি,
আমরা সবাই কিন্তু জানি নামাজের কথা কোরআনুল কারিমের মধ্যে কতবার বলা হয়েছে। আপনি কিন্তু একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে উনি বলে দিতে পারে যে নামাজের কথা কোরআনুল কারিমের মধ্যে এতবার বলা হয়েছে, কিন্তু ইলমের কথা আল্লাহ তাআলা কতবার বলেছেন? 92 বার, প্রায় 92 বার আল্লাহ তাআলা ইলমের কথা কোরআনুল কারিমে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এটা দ্বারা আর আপনি যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সাজদা করানো, এটার ঘটনা কিন্তু সবাই জানে,
সবাই জানে,
সবাই জানে।
হ্যাঁ, পিছনে রহস্য কি?
রহস্য কি? একমাত্র ইলম।
ইলম
শুধুমাত্র ইলমের কারণে হযরত আদম আলাইহিস সালামকে প্রাধান্য দেওয়া হয়েছে ফেরেশতাদের উপরে, শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছেন।
জি,
ঠিক সেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে,
জি,
সুবহান আল্লাযি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে গেলেন।
জি,
সেখানে গিয়ে কি করলেন? আকসার মধ্যে সকল নবী রাসূল বলছিলেন। আচ্ছা, যেখানে মানে ইমাম মুতাআয়্যান নাই, ইমাম নির্দিষ্ট না, সেখানে নামাজ কে পড়াবে? যে ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী। আর সেখানে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করিয়েছিলেন। অথচ দেখেন আমাদের পিরানবী সাল্লামের বাবাকে, আমাদের সবার বাবাকে আদম আলাইহিস সালাম, তিনি পিছনে ছিলেন, তিনি বলেন নাই যে আমি তো তোমার বাবা, আমি তোমার চেয়ে বড়, তোমার আগে এসেছি, আমি ইমামতি করি, কিন্তু না, কিন্তু শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এলেমের মাধ্যমে, কারণ বুঝে রাসূল পাক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনাকে আপনি যা জানতেন না আমি তা শিখিয়ে দিয়েছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তার মানে এলেমের দিক থেকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে ঊর্ধ্বে।
কলিম ভাইয়ের সাথে আমি আরেকটা বিষয় যোগ করব, এটা হচ্ছে যে এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এলেমের কথা বললেন, এখানে আদম আলাইহিস সালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রুহানি পিতা এবং আমরা আমাদের পিতা, এখন পিতার অগ্রগামী হয়ে গেল পুত্র। এখানে একটা বিষয় আমাদের সমাজের মধ্যে কিন্তু এটা কোট করার বিষয়, এখন সন্তান যদি তার পিতার চেয়ে জ্ঞানী হয়ে যায়, পিতার চেয়ে এলেমে বেশি হয়ে যায়, পিতা কিন্তু সন্তানের কাছ থেকে শিখে, এরকম নজির খুবই কম আছে, খুবই কম আছে। কেননা মনে করে সে তো আমার সন্তান, সে আমার সন্তান, আমি তার কাছ থেকে কি শিখব। শিখার বিষয়টা কোরআনুল কারিমের মধ্যে ওই ব্যাপারে এসেছে, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আজরকে নির্দেশ দিলেন যে আপনি আমার, আমি যা যে ইলম নিয়ে এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে ওহী নিয়ে এসেছি, এটার উপর আপনি আমার আনুগত্য করুন, আমার আনুগত্য করুন। তার এখান থেকে বোঝা গেল যে যে ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন ইলমের দিক দিয়ে আল্লাহ তাআলার ওহী প্রাপ্ত, এই জন্য তিনি জ্ঞানী। জ্ঞানীকে ওনার যে আজর ছিলেন, ওনাকে আল্লাহ তাআলার নির্দেশ দিয়ে দিয়েছেন অনুগত্য করার জন্য। এখানে আমাদের মনে যে একটা খটকা থাকে যে সে আমার ছোট,
তার থেকে
আমি তার কাছে কি শিখব, সে আমাকে কি বা শিখাতে পারবে, অনেকে বলে কিন্তু ফেলে, এ তুমি তো ওই দিনের ছেলে,
তোমাকে দেখা যায় যে আমাদের সমাজে যখন অহরহ হাফেজ দেখা যায় রমজান মাসে, আর দেখা যায় সন্তান নামাজ পড়ায়, আর পিতা কিন্তু কি পিছনে থাকে, কিন্তু পিতা কিন্তু নারাজ হয় না, কেন, কিন্তু মনে মনে খুব খুশি হয়, মানে সে গর্ববোধ করে যে আমার সন্তান তারাবি নামাজ পড়াচ্ছে।
আমি আসলে এটাই ওই জ্ঞান যা কোরআন ও হাদিস থেকে অর্জিত হয়, এটি সেই জ্ঞান যা দুনিয়া আখেরাত উভয়কে সজ্জিত করে, আর এবং এই জ্ঞানের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু আজকে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, ইলমি দ্বীনের দিকে আমরা আকর্ষণ করানোর জন্যই যে ইসলামের আলো অনুষ্ঠানে আমরা আজকের এই বিষয় নিয়েছি। ইলম তথা জ্ঞান হচ্ছে আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রেখে দেওয়া সম্পদ, মিরাজ।
আল-উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া,
আম্বিয়া ইলম আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের পথ, ইলম হিদায়াতের উৎস, ইলম গুনাহ থেকে বাঁচার উপায়। আমরা যদি ইলমে দিনই আমার মধ্যে না থাকে, তাহলে গুনাহ থেকে কিভাবে বাঁচব। ইলম হচ্ছে খোদাভীতি জাগ্রত করার এক মহৎ পদ্ধতি, ইলম দুনিয়া ও আখিরাতে সম্মান পাওয়ার উপায়, ইলম মৃত্যু মিলিত অন্তরের জীবন, মিলিত অন্তরকে জীবন দেওয়ার জন্য ইলম যথেষ্ট। ইলম ইমানের নিরাপত্তা রক্ষী, আল্লাহু আকবার। ইলম আল্লাহ তাআলার সৃষ্টির ভালোবাসা পাওয়ার উপায়। মোট কথা, ইলম অসংখ্য গুণাবলীর সমষ্টি, এতে দীনও রয়েছে এবং দুনিয়াও রয়েছে, এতে আরামও রয়েছে ও শান্তিও রয়েছে, এতে স্বাদও রয়েছে এবং সুখও রয়েছে। সুতরাং বুদ্ধিমান সেই যে ইলমে দীনের অন্বেষণে লিপ্ত হয়ে আখিরাতের মুক্তির উপায় হয়ে যায়, ইলমে দীন শিক্ষা অর্জন করে, ইলমে দীন হাসিল করে। ইলমে দীন হাসিল করার জন্য সে নিজেকে বিসর্জন দিয়ে দেয়। আমরা অনেকেই দেখতে পাই যে দুনিয়াবী শিক্ষার পিছনে আমরা দৌড়াতে থাকি, দৌড়াতে থাকি, দৌড়াতে থাকি, দুনিয়াবী শিক্ষা অর্জন করুন, কিন্তু ইলমে দীন তো শিক্ষা অর্জন করতে হবে না, প্রথমে তো ইলমে দীন শিক্ষা অর্জন, এরপর আপনি দুনিয়াবী শিক্ষা অর্জন করবেন। প্রথমে শুরুতেই আমাদেরকে ইলমে দীন শিক্ষা অর্জন করা উচিত।
বাবু মানেলি চ্যানেল দর্শক বৃন্দকে মেসেজ দিতে চাইবো
জি,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, প্রথমে নিজে বাঁচো,
নিজে বাঁচো,
ওয়া আহলিকুম নারা, এবং তোমার
পরিবারকে
সেই আগুন থেকে বাঁচাও। আচ্ছা, এই যে নামাজ, আমরা শুনে থাকি যে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে তার নাম কোথায় লিখে দেওয়া হয়?
জাহান্নামের
দরজায় লিখে দেওয়া হয়,
যে দরজা দিয়ে সে প্রবেশ করবে।
অথচ একুশ পারার মধ্যে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অশ্লীল কাজ হতে বারণ করে, বিরত রাখে। আচ্ছা, আমরা যদি নামাজই না পড়ি তাহলে আমরা গুনাহ হতে বাঁচবো কিভাবে? আচ্ছা, নামাজ পড়ার পূর্বে তো নামাজ পড়তে হবে কিভাবে, সেটা শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। দেখেন, নামাজের মধ্যে শর্ত কতটি? ছয়টি। নামাজের মধ্যে ফরজ সাতটি, আমরা কি জানি? নামাজের মধ্যে ওয়াজিব তিরিশটি, আমরা কি জানি? নামাজের মধ্যে মাকরুহ তাহরিমি বত্রিশটি, মাকরুহ তানজিহি তেত্রিশটি, নামাজের মধ্যে সুন্নাত ছিয়ানব্বইটি।
নামাজ ভঙ্গের কারণ,
নামাজের নামাজ ভঙ্গের আবার কতগুলো কারণ রয়েছে, যেখানে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাত, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। আর অন্যত্র ইশাদ করেছেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতের উপর আমল করলো আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সাবধান করে। নামাজের মধ্যে 96টি সুন্নত,
আল্লাহু আকবার।
আর আপনি যদি সবগুলো সুন্নতের উপর যদি আমল করতে পারেন, 2 রাকাত নামাজ আদায় করছেন, 4 রাকাত নামাজ আদায় করছেন, 3 রাকাত নামাজ আদায় করছেন, কতগুলো সব অর্জন করতে পারবেন? যদি এটা কিভাবে জানতে পারলাম? আচ্ছা, নামাজের যেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাইব, যে নামাজের প্রথম যেটা ফরজ তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা মানে কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দটা যদি একটু এদিক সেদিক করে, আল্লাহু আকবার কে আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার যদি বলে, তাহলে সে ব্যক্তিটা নামাজে প্রবেশ করে নাই। যদি সে ইলমি শিক্ষা অর্জন করতো যে না এটার উচ্চারণ হচ্ছে আল্লাহু আকবার, তাহলে সে সঠিক উচ্চারণ করতো, সে নামাজের মধ্যে প্রবেশ করতো এবং তার নামাজটা শুদ্ধ হতো। এবার দেখেন, নামাজ শুরু করার পূর্বে আমাদের অজু করতে হয়। অজুর 4টি ফরজ, যে একটা ফরজ কি, যে আমাদের হাত ধৌত করতে হবে কনুই সহ। আপনি হাত ধৌত করেছেন কিন্তু কনুইটা কি বাদ? টাকলু পর্যন্ত পা ধৌত করতে হবে, কিন্তু কি, আপনি তো টাকলু ধৌত করেছেন কিন্তু গোড়ালি বাদ। নামাজ আদায় করছেন, দেখা গেল কি, নামাজের সব পেলে না, নামাজে আদায় হলো না। আপনি নামাজ আদায় করছেন, দেখা গেল যে সজদা করলেন, সজদার মধ্যে 60টি হাড্ডি লাগাতে হয়। আপনি কপালের হাড্ডি লাগালেন, নাকের হাড্ডি লাগালেন, কিন্তু পায়ের হাড্ডি, যেটা সচরাচর দেখা যায় যে আমরা কি, মানুষ সজদার মধ্যে চলে যায় আর পায়ের আঙুলগুলো কি বাতাসে থাকে, জমির সাথে টাচ থাকে না,
টাচ লাগে।
অর্থাৎ কি, একটা আঙুল লাগানো ফরজ, 3টা লাগানো ওয়াজিব। কজন লাগায়, কেন লাগায় না?
দশ লাগানো সুন্নাহ।
আসলে আমাদেরকে ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে লেগে থাকতে হবে, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান তালাশ করে তা পেয়ে গেল, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব বা প্রতিদান, আর যে ব্যক্তি তা পায়নি তার জন্য রয়েছে একগুণ সওয়াব। অর্থাৎ ইলমে দ্বীন অর্জনের মধ্যে ব্যস্ত হয়ে গেলে যদি আমার এটা অর্জন হয়ে যায় তাহলে আমি দ্বিগুণ সওয়াব পেলাম, আর যদি এই ইলমে দ্বীন আমি অর্জন করতে পারি না তারপরও সওয়াব রয়েছে।
আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি কত বড় আবেদ, কত বড় জাহিদ ছিলেন, সেক্ষেত্রে তামিরা আহলে সুন্নত লিখেছেন অশ্রুর বাড়ি ধারা রিসালা। এর মধ্যে আদানি চ্যানেল দর্শক বৃন্দ, আপনারা যদি ওই রিসালা পড়েন জানতে পারবেন যে উনি কত বড় ইবাদত গুজার ছিলেন এবং কত বড় আলিমি দিন ছিলেন। ওনার উনি 55 বার হজ করেছেন। একবার উনি কাবা শরীফের ভিতরে, যেই কাবা শরীফের যেই ঘর রয়েছে ঘরের ভিতরে নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি নামাজ যখন আদায় করলেন কান্না করছিলেন আল্লাহ তাআলার কাছে, দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, বিনয় আজিজি ইখতিয়ার করে, ইনকে সারি করে কান্না করছিলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, হে আমার আবু হানিফা, তোমাকে ক্ষমা করে দিলাম এই জন্য যে তুমি আমার মারিফত শিক্ষা করেছ, এবং এটা শুধু শিক্ষা করোই নেই, আমার যে মারিফত অর্থাৎ আমার যে পরিচিতি জ্ঞান,
আসলে
ইলমে দ্বীনে গুরুত্ব অনেক রয়েছে, ইলমে দ্বীনে ফজিলত অনেক রয়েছে, আমাদের ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা উচিত। যে বিষয়গুলো আমরা শুরু থেকেই আজকের নিয়েছিলাম, যে আকাইদের ব্যাপারে শিক্ষা অর্জন করা, মাসাইলের ব্যাপারে শিক্ষা অর্জন করা, মহলিকিয়াতের ব্যাপারে শিক্ষা অর্জন করা, সে ব্যাপারটা বলা হয়নি,
বলাই হয়নি।
জি, মহলিকিয়াত যে জিনিসটা হচ্ছে, আমরা তো উপর থেকে যদি কারো শরীর অসুস্থ হয়ে যায় আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা নিজেরা দুর্বল হয়ে যাই, মানুষ দেখে দুর্বল হয়ে গিয়েছি, শুয়ে আছি, কাশি হচ্ছে, শরীর ব্যথা হচ্ছে, জ্বর আসছে, তো এই বিষয়গুলো কিন্তু মানুষ দেখতে পায় নিজের শরীরের দুর্বলতার কারণে, কিন্তু অন্তরে কিছু ব্যাধি রয়েছে, অন্তরে কিছু রোগ রয়েছে। আব্দুল গনি নবলৌসি রহমতুল্লাহ আলাই এবং আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরআন শামে রিসালাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই, ওনার ফতোয়ার কিতাব ফতোয়া রাজবিয়া শরীফের মধ্যে, এবং মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাই, এনাদের বরাত দিয়ে প্রায় 47টি রোগের কথা উল্লেখ করেছেন, মহলিকাতের কথা 47টি। এর মধ্যে থেকে কয়েকটা হচ্ছে আমরা যে গীবত করি,
মহলিকাত মানে
চগলখুরি, ধ্বংসাত্মক যে রোগ রয়েছে, বিমারি রয়েছে, এই বিমারিগুলো এগুলো অন্তর থেকে আসে। হিংসা, বিদ্বেষ, কারো প্রতি হিংসা করা, এটা কিন্তু অন্তরের একটা ব্যাধি। গীবত করা অন্তর থেকে আসে।
এটাকে আপনি বর্তমান ক্যান্সারের সাথে সাদৃশ্য করতে পারবেন।
কো ধারণা
মানে ক্যান্সারটা কিন্তু দেখা যায় না,
দেখা যায় না,
দেখা যায় না, ভিতরে ভিতরে কুরে কুরে খায় মানুষের, মানুষকে মৃত্যুর পথে পাঠিয়ে দেয়।
তেমনি তেমনি ভাবে
এবং আমলি ধ্বংসাত্মকতা এই
মহলিকা
মহলিকাতের মধ্যে।
তেমনি আরেকটি হচ্ছে কুধারণা, কুধারণা করা, আপনার এই যে গীবত করা, চগলখুরি করা, হিংসা, বিদ্বেষ, তারপরে আপনার আরো অনেকগুলো 47টি বিষয়। মাদন চ্যানেলে একটা অনুষ্ঠান হয়েছে আপনার এই বিষয় নিয়ে, তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন আমরা কতটুকু জানি? গীবত সম্পর্কে, গীবত কাকে বলে, চগলখুরি কাকে বলে, হিংসা বিদ্বেষ কাকে বলে, হাসাদ কি, বগ্ধ কি না কি রয়েছে, এই বিষয়গুলো আমরা আসলে জানি না। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে থেকে আমরা বাঁচব কি করে?
আমরা তো দেখা যাবে অনেক সময় নামই শুনি নাই,
নামই শুনি নাই।
যেমন একটা
47টি বিষয়
এই মুলহিকাতের মধ্যে একটা হচ্ছে শামাতাত,
জি শামাতাত, নামই শুনি
নামই শুনি নাই,
নামই শুনি। তো এই জ্ঞান অর্জন করা আমাদের জন্য খুব জরুরি। তো এইগুলো জ্ঞান কোথেকে অর্জন করব? এর রাস্তাও তো আমাদের হয়তো দর্শকদের দিলের মধ্যে ই হচ্ছে যে এতগুলো কথা শুনছি, ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল, ইলমুল মুলহিকাত, এই জ্ঞানগুলো আমরা কোথায় কোথায় পাবো, কোথায় শিখবো, সেটাও তো বলে দেন। জি অবশ্যই বলে দিন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে তো অনেকগুলো জ্ঞান আপনারা শিখতে পাচ্ছেন, অনেক মাসআলা মাসাইল জানতে পাচ্ছেন। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি বিভাগ হচ্ছে মাকতাবতুল মদিনা, প্রকাশনা প্রতিষ্ঠান আমাদের। এখান থেকে বিভিন্ন কিতাব বাংলা করা হয়, উর্দু থেকে, আরবি থেকে, আমাদের তারাজিম মজলিস, অনুবাদ মজলিস সেটাকে বাংলা করে। তো এই কিতাবগুলো পাঠ করে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। এর মধ্যে অনেকগুলো ই রয়েছে, যেমন নামাজের আহকাম হানাফি, নামাজ সম্পর্কিত এর মধ্যে মাসআলা মাসাইল দেওয়া রয়েছে। ইসলামী বন্ধের নামাজ রয়েছে, পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর এটা রয়েছে, এরপরে হজ সম্পর্কিত রফিকুল হারামাইন রয়েছে। এভাবে করে বিভিন্ন মাসআলা মাসাইলের কিতাব আমাদের এখানে রয়েছে যা হানাফি মাজাহাবের উপরে লিপিবদ্ধ হয়েছে। তো আমরা যদি এগুলো সংগ্রহ করে নিজে পাঠ করি, নিজে অধ্যয়ন করি, যদি না বুঝি তাহলে আলিমদের সাথে যোগাযোগ করে আমরা শিখে নিই, তাহলে ইলমে দিন শিক্ষা অর্জন করতে পারো। তেমনইভাবে এই মহলিকা সম্পর্কে জানতে হলে গীবতের উপরে একটি বিশদ কিতাব লিপিবদ্ধ হয়েছে যা মাকতাবুল মদিনার মধ্যে পাওয়া যায়, গীবতের ব্যাপারে প্রশ্নোত্তর, এটাও আমরা সংগ্রহ করি। তেমনইভাবে নেকি দাওয়াত একটি কিতাব ফাইজানে সুন্নাত, এর মধ্যে রিয়াকারী, যে রিয়াকারী এটা কত বড় যে মহলিকা, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য আমল করা, এর যে একটা অবস্থান, আল্লাহ আকবার, পড়লে মানে বোঝা যায় যে আমি কোথায় রয়েছি, আমার আমল কই যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের শেখা উচিত, বোঝা উচিত। আপনি দুনিয়াবী শিক্ষা অর্জন করছেন, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আরো অনেকগুলো ডিগ্রি নিয়েছেন, আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, অনেক কিছু হয়েছেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, এটা কত বড় একটা অন্যায়। আপনি নিজের উপর করছেন জুলুম কত বড় করছেন, কখনো কি চিন্তা করেছেন যে আমি কোরআন পাঠ করতে পারি না, আমি নামাজ আদায় করতে গেলে সূরা ফাতিহা কিভাবে পাঠ করব, আলহামদুর জায়গায় আলহামদু পাঠ করছি আমরা,
এগুলো আলামিনের জায়গায় আলামিন, আইনের জায়গায় হামজা,
আইনের জায়গায় হামজা উচ্চারণ করছি, হার জায়গায় হা উচ্চারণ করছি, হার জায়গায় হা উচ্চারণ করছি।
যদি আমরা জিজ্ঞেস করি যারা নামাজে, আপনি কি সূরা ইখলাস পাঠ করতে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতে পারেন, হ্যাঁ আমি তো পারি। অথচ আমরা কি কোনোদিন কোন হাফিজকে শুনিয়েছি?
কেউ শুনে নাই। অনেকে বলে কুলফু আল্লাহ,
কুলফু আল্লাহ বলে,
কুলফু আল্লাহ বলে, মানে এই যে মানে কিরাতের অবস্থা, অথচ নামাজের মধ্যে কিরাত করা এটা ফরজ।
দেখেন না,
কিরাত যদি সঠিক না হয় তাহলে নামাজই হবে না, কিন্তু আমরা সেই কিরাতের দিকে গুরুত্ব দেই না। আমরা কোরআন শরীফ সঠিকভাবে শিখ, কমসে কম আমরা 10টা সুরা, আত-তাহিয়াত, দুরুদ শরীফ, যেগুলো আমাদের জরুরি, এগুলো আমরা কমসে কম শিক্ষা অর্জন করি। আর এগুলো শিক্ষা অর্জন করার জন্য আমি পরামর্শ দিব ইসলামী ভাইদের জন্য, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্স অনুষ্ঠিত হয়, 63 দিনের মাদানী তরবিতি কোর্স অনুষ্ঠিত হয়, এর মধ্যে আপনি চলে আসুন। এছাড়া মাদানী কাফেলা সফর করা হয়, মাদানী কাফেলায় সফর করুন দাওয়াত ইসলামের পক্ষ থেকে, এখানে শিক্ষা অর্জন করুন। ইসলামী ভাই ইনশাল্লাহ আপনাকে কোনো লজ্জা দিয়ে নয়, কোনো বকা দিয়ে নয়, আপনাকে মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে এই মাদানী কাফেলার মধ্যে, কোর্সের মধ্যে আপনাকে এই বিষয়গুলো শিক্ষা দেবেন ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ তো আমাদের তৌফিক দান করুন। একটা বিষয় যোগ করতে চাই, এটা হচ্ছে যে অনেকে মানুষকে ইলমে দিন থেকে দূরে রাখে বিভিন্ন ভাবে, যে এই কথাটা বলেছেন না, এই যে কুলফু আল্লাহু আহাদ বলে, আহাদ বলে, আবার অনেক ভাবেই ভুল বলে, তো বলে যে আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দে, হয়ে যাবে।
আমি পারি না, আল্লাহ তো জানেন, দেখেন
আল্লাহ তো জানি, আল্লাহ তো জানি, আল্লাহর বান্দা আমি, পারি না, মাফ করে দিবে।
আচ্ছা, এই যে ইলমে দিনের গুরুত্ব প্রথমে বলেন, নর নারীর উপর বলে
দেওয়া হয় যে অমুক দেশে গেলে আপনার মাসিক বেতন 1,00,000 টাকা হবে, সেই ভাষা জীবনে শুনে নাই, সেই ভাষা সম্পর্কে কোর্স করার জন্য চলে যাবে 3 মাসের কোর্স। আর আজকে যদি যখন ডাকা হয় যে কোর্সের মধ্যে চলে আসো 63 দিনের, জানাজা নামাজ কিভাবে পড়তে তোমাকে শেখানো হবে, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে সেটা শেখানো হবে,
সেগুলো জান্নাত অর্জিত হবে।
আবার অনেকে ওয়াজ দেয় যে ওনাকে ইলমে দিনের কথা সূরা ফাতিহা জিজ্ঞেস করেন না, করলে উনি আর নামাজে আসবে না। শয়তান কত বড় প্রবঞ্চক দেখেন, মানে ওনাকে সূরা ফাতিহা মানে শুদ্ধ করার দরকার নাই, নামাজেই আসবেন, বললে তো নামাজেই আসবেন।
এখানে যদি বলা হয় কাউকে যে আপনি সূরা ফাতিহাটা বা নামাজের কিছু মাসলা মাসাইল বলেন, তো তো যদি ভুল ধরিয়ে দেওয়া হয়, তো ভুল ধরিয়ে দিলে কিন্তু ওনার রাগ চলে আসে, উনি বলতেছে যে আমি 50-60 বছর নামাজ আদায় করতেছি,
এখন আসছেন ভুল ধরতে,
হ্যাঁ এখন আসছেন ভুল ধরতেন, বা আমি কি না জেনে পড়ি। তা আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে দুইজন ক্ষুধার্ত কখনো পরিতৃপ্ত হয় না। ইলিমের ক্ষুধার্ত 1 নম্বর, ইলিমের ক্ষুধার্ত ইলিম দ্বারা পরিতৃপ্ত হয় না, আর দুনিয়ার ক্ষুধার্ত দুনিয়া দ্বারা পরিতৃপ্ত হয় না। তো এখানে ইলিমের ক্ষুধার্ত সেও পরিতৃপ্ত হয় না, মনে হয় যেন
যত ইলিম শিখে, যত ইলিম শিখে
মনে হয় যেন আরো শিখি,
আরো শিখি,
আর দুনিয়া অর্জনের যারা করতেছে তারাও মনে করে আমার আরো
আরো দরকার,
আরো দরকার। তো আসলে এখানে যে দুইটার মধ্যে আমরা যদি প্রথমটাকে বেছে নেই
তাহলে
ইলিম অর্জন করা, তাহলে কিন্তু আমাদের দুনিয়াও এসে যাবে।
অনুষ্ঠান সময় আমাদের শেষের দিকে রয়েছে, শেষ করতে হচ্ছে, সংক্ষিপ্ত মাদানী ফুল আমরা নিব। কালিমে কিছু বলতে চাচ্ছেন মনে হয়?
বলতে চাচ্ছিলাম যে হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল যে আসলে আমরা মুসলমান না,
জি,
আর আমাদের জন্য নামাজ পড়াটা ফরজ। তো আমি মাদানী চ্যানেলের দর্শক বৃন্দকে মানে মেসেজ করব, মানে অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই নামাজ শিক্ষা অর্জন করুন। আর শিক্ষা অর্জনের জন্য অর্জনের জন্য কি করতে হবে, আপনি নামাজের আহকাম কিনুন, এবং দাওয়াতে ইসলামের যেটা মাসিক 3 দিনের মাদানী কাফলা সফর করা হয়, আপনি মাদানী কাফলায় সফর করুন। আজকে আমরা দেখি যে মসজিদ আমাদের কি অবস্থা, আসলে আমাদের কি তাদিল আরকান আদায় হচ্ছে? অনেকে দেখা যায় বাপু দেখা যায় এই রুকু থেকে সোজা হয় নাই, সেজদার মধ্যে চলে যায়।
আসলে করিম ভাই যে কথাটা বললেন, রুকু, সজদা, কওমা, জলসা, এই নামগুলো অনেকের কাছে কিন্তু মানে
নতুন
মনে হচ্ছে, কওমা, জলসা, এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আবার মনে করেন যে আমি কি বলবো। আসলে এই যে নামাজে মসজিদে গেলে দেখা যায় যে এই যে রুকুতে যেতে না যেতেই সেজদাতে চলে যায়, রুকুতে যায় হাত না গিয়ে আবার সোজা না হয়ে আবার আল্লাহু আকবার বলে চলে যাচ্ছে। এই যে নামাজের ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকে যে বিষয়টা আমরা আজকে নিয়েছি এলিম, এলেমটা আমাদেরকে অর্জন করার জন্য আসল প্রথম পদক্ষেপ হচ্ছে আমাকে চেষ্টা করতে হবে,
চেষ্টা করতে হবে,
চেষ্টা যদি না করি না
সময় বের করতে
হবে, চেষ্টা করলেই সময় বের হবে,
জি,
চেষ্টা যখন করব তখন অবশ্যই সময় বের হবে। আমরা সময় আমরা যখন একটা কিছুর জন্য চেষ্টা করি অবশ্যই নিজে সময় বের করে নিই নিজের মনের মধ্যে। আজকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন, আজকে আমরা মনে মনে এটা ইরাদা করে নিই, নিয়ত করে নিই যে আমি আমার সময় ইলমে দিনের জন্য বের করব যে কোনো উপায়ে।
আর শেষ পর্যায়ে আমি একটা মাদানী ফুল দেব যে মাদানী চ্যানেলের দর্শকদেরকে, আসলে যারা ইলম অর্জন করে তাদেরকে তো আলিম বলা হয়, আলিমদের সম্মানের ব্যাপারে অনেক হাদিসে কারিমে অনেক ফাজাইল রয়েছে। তো আমরা যারা ইলমে দিন অর্জন করার চেষ্টা করব, যদি আমি করতে না পারি তাহলে আমি মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা মুহাদ্দিস সাহেব, মুফতিয়ানে কারাম, ওইরকম আলিমদের সাথে যদি সুসম্পর্ক রাখি, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি,
তাদের থেকে কিছু শিক্ষা অর্জন করি, তাদেরকে বলি যে আমি একটু তেলাওয়াত করি, আপনি শুনুন,
হয়তো তাদের
আর কি হবে একটু বলুন,
তাদের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকেও ইলম অর্জন করার তৌফিক দান করবেন।
নিজের ফ্যামিলি বর্গকে যেভাবে আমরা টাইম দিচ্ছি সেভাবে আমাদেরকে কি করতে হবে, ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য টাইম আমাদেরকে বের করতে হবে, দিতে হবে, এগুলো শিখতে হবে, শিক্ষা অর্জন যেহেতু ফরজ রয়েছে। না হলে আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাবদিহি করব, একটু তো আমরা চিন্তা করি, যদি আমাদের ইন্তেকাল হয়ে যায় আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাবদিহি করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য, সেই ইবাদত তোমরা শিখোনি, কি ইবাদত করেছো, এই ইবাদতগুলো যদি আমাদের মুখে ফেলে দেওয়া হয়, মুখে ছুঁড়ে মারা হয়, তখন আমরা কোথায় যাব, কি অবস্থা হবে আমাদের, একটু চিন্তা করেছি? আমি দুনিয়ার জন্য আমরা শুধু দৌড়াদৌড়ি করছি, দুনিয়াবি শিক্ষা আমরা করতেছি, আখিরাতের শিক্ষার দিকে আমরা কোনো মানে ধাবিতই হচ্ছি না, কিন্তু শিক্ষা অর্জন করছি না, কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় হজ জাকাত, কোথায় কিছু। আচ্ছা, দুনিয়াবি শিক্ষা অর্জন করছেন, এই কাজগুলো যে করবেন, এই কাজগুলো করার জন্যই তো আমাকে দিনে শিক্ষা অর্জন করতে হবে, যে আমার জীবনকে কিভাবে পরিচালিত করব, সুন্নতি পদ্ধতি কিভাবে পরিচালনা করতে পারবো, সেগুলো শেখার জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করুন। আজকে অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে এটাই হাত জোর করে অনুরোধ করবো যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি, আমরা সকলে মিলে শিক্ষা অর্জন করি। আমাদের শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো সময় নেই, শিখার কোনো সুযোগ নেই, আমরা শিক্ষা অর্জন করতে থাকি ইনশাআল্লাহ। দোনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করবো। বৃদ্ধ হয়ে গিয়ে তাতে কি হয়েছে, বয়স হয়ে গিয়ে তাতে কি হয়েছে, চাকরি করছি তাতে কি হয়েছে, আমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা সফর করুন, দাওয়াত ইসলামীর এই সুন্দর মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ তালা আমরা আরও কিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তালা। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। ইসলাম।